30 ডিসেম্বর 2016, তারজমানে কাবির আরিফ বিল্লাহ, শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামোদর বরকাতুহুমের ধূপখোলা লালখাস সিটি জামে মসজিদে বাদশা বয়ান।
আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوا بكرة أصيلا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله ليس له جار دون الله حتى تخلص إليه وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم بھائی قرآن شریف پورٹے نور والا کتاب قرآن پورٹا نوری نور نور پریپورن جے ساگر ندی جے رکم پانیتے پریپورن কোরআন অকুল মহাসাগর যেটা নূরি নূরে পরিপূর্ণ। কোরআন নিয়ে যদি মানুষ বসে কোরআনে পাক এর মধ্যে নূরের ভিতরে মানুষ হারায় যায়। কোরআনে করিম তেলাওয়াত করলে জবান হয় নূরওয়ালা, আত্মা হয় নূরওয়ালা, জিন্দগি হয় নূরওয়ালা। যে ব্যক্তি কোরআনে পাক তেলাওয়াত করে আর কোরআনে করিম মোতাবেক জিন্দগি বানায়, এই কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়েই ছাড়বে। মানে এতটা কোরআনের পাওয়ার, পারলে কোরআন কেয়ামতের ময়দানে লড়াই করতে এই বান্দার পক্ষে যদি দরকার হইত, এতটা কোরআনে করিমের পাওয়ার। আল্লাহ তাআলা কোরআনে করিমের মহব্বত আমাদের সকলকে নসিব করেন। এই কোরআনে পাকের যে শব্দগুলো এটা আরবি, এই আরবি শব্দ আরবি ডিকশনারিতে পাওয়া যায়, আরবি বই পুস্তকে পাওয়া যায়, আরবদের লেখকদের বই পুস্তকেও পাওয়া যায়। একই শব্দ কলা না বা কুল আরবদের বইতে পাওয়া যায়, কিন্তু কলা আলম আকুল্লাকুম কোরআন শরীফে যখন এই শব্দটা আসে তো এটা সাত সাগরের চেয়ে বেশি এর মধ্যে নূর পয়দা হয়ে যায়। আল্লাহ তাআলার কথা হয়, এমনি রিক্সাওয়ালাও কথা বলে, তাই না, শ্রমিক মজদুর কথা বলে, ক্ষেতের শ্রমিকরা কথা বলে, আর দারোগা এবং ওসিও কথা বলেন। দুই কথার মধ্যে একটু পার্থক্য হয়। 10,000 ওসির সামনে ডিসি যখন কথা বলেন কথা একই, একই শব্দ একই বাক্য, কিন্তু ওসির মুখের ভাষা যখন ডিসির মুখে উঠে এটার দাম বাড়ে, এটার ওজন বাড়ে, পাওয়ার বাড়ে, তাই না। আর সেই একই শব্দ যখন সামরিক বাহিনীর প্রধানের মুখে উঠে ওটার ওজন আরো বাড়ে, আর সেই শব্দ যদি বাদশার মুখে উঠে সেটার ওজন আরো বাড়ে, পাওয়ার তেজ আরো বাড়ে। আর সেই শব্দ যদি সমস্ত বাদশাদের বাদশা মহান রব্বুল আলামিন যখন সেই শব্দই বলেন সেটার ওজন সাত আসমান জমিনও বরদাস্ত করতে অক্ষম হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কমান্ড করে সকলেই। একজন পুলিশের অফিসার সকালবেলা মাঠের মধ্যে প্যারেড করে থেকে কমান্ড করেন। সে একই শব্দ প্যারেডের আকারে যখন কোন মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল বলেন সেটার ওজন বাড়ে, আর যদি সেটা সেনাবাহিনীর প্রধান সেই প্যারেডের শব্দগুলো উচ্চারণ করেন লেফট রাইট লেফট, তো সমস্ত ময়দান ভূমিকার মধ্যে কম্পের মতো কাঁপতে থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো আল্লাহ পাক জাল্লা জালালু আমানা ওয়ালু পবিত্র কোরআনে আমাদেরকে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, যে তোমরা তো আমি আল্লাহরই, তো আমার সঙ্গে সম্পর্ক যখন করছো তো সব জায়গায় আমি আল্লাহর ভয় নিয়ে আমার খেয়াল রেখে আমার লেহাজ রেখে চলবা এবং খুব খেয়াল রাখবা, পুরোপুরি ভাবে খেয়াল রাখবা। তো যখন কোনো বাপ বলে যে আমি তোর বাপ না, তো বাপের মতো বাপ মানবি বেটা, এইটা কি কোনো অসুন্দর কথা না? সুন্দর কথা, চরম পরম সুন্দর কথা। বাপের বাপ কি মানুষ অর্ধেক মানে, যে আপনি অর্ধেক বাপ অর্ধেক আপনি আমার বাপ না? আরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইরকম জাহেল দুনিয়াতে কোন জায়গায় খুঁজে পাওয়া যাবে? তা আপনি আমার বাপ বটে, কিন্তু তিন ভাগের দুই ভাগ মানি আর এক ভাগ আপনাকে বাপ মানি না, এটা কিভাবে হইতে পারে? শুনতেছেন প্রিয় বন্ধুরা? বাবাকে তো বাবা মানে, বাপকে বাপ মানে ফুল কমপ্লিটলি একশত ভাগই 100% তাকে বাপ মানতে হয়, এর ব্যতিক্রম তো করার কোন উপায় নেই। আর বাবা সন্তানকে সন্তান মানে, যে তুমি আমার সন্তান বটে, কিছুটা সন্তান কিছুটা সন্তান না, এটা কি হয়? আমার প্রিয় বন্ধুরা, তো মহান রব্বুল আলামিনকে যদি আমরা মানব রব হিসাবে, তো আল্লাহ পাককে কিছু মানব কিছু মানব না, এটা কি হইতে পারে? পরিপূর্ণভাবে রব্বুল আলামিনকে রব হিসাবে মানা চাই। আল্লাহ আমাদের আল্লাহর মহব্বত দান করেন। হ্যাঁ আমার ভাইরা, কোরআন শরীফে রব্বুল আলামিনের কথা এসা সুন্দর কথা যে দিলকে পাগল বানায় ফেলে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মহব্বত নসিব করেন। কোরআন এমন সুন্দর কিতাব, এর সামনে দুনিয়ার কোন কিতাব কোন বই পুস্তকের কথা আর মনে থাকার কোন সুযোগ নেই, এসা সুন্দর কিতাব। আফসোস যে আমাদের মুসলমান ভাই বোনেরা কোরআন শরীফ পড়ে না, দুনিয়ার সব বই পুস্তক পড়া আছে, কোরআন শরীফ পড়া নাই। দাওয়াত তাবলীগের সাথীরা এরকম মেহনত করে করে লোকদেরকে নিয়ে যায় মসজিদে নিয়ে যায়, দেখা যায় অনেক বড় বড় শিক্ষিত মানুষ, ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর, একজন জাজ, একজন ম্যাজিস্ট্রেট, একজন ডিসি সাহেব, একজন বড় অফিসার, বড় কর্মকর্তা, একজন সে সেক্রেটারি, এক একজন সেক্রেটারি সচিব, কিন্তু সুন্দর করে আলহামদুলসুরাও পড়তে পারেন না, আলহামদুলসুরা পড়তে পারেন না, কুলহল শরীফও পড়তে পারেন না। অনেক জেনারেল শিক্ষিত ভাইরা কোন বিপদে আপদে পেরেশানিতে পড়লে তো আমাদের আলেমুল আমাদের নিকটে আসেন এবং বলেন যে এই বিষয়ে পেরেশানি, একটু দোয়া চাই। তো ওনার যখন বলা হয় যে আপনি এই ছোট আল্লাহর নামটা 111 বার পড়বেন, চুপচাপ পেরেশান হইতে থাকে, পেরেশান হয় কি ব্যাপার, আমি তো কোরআন শরীফ পড়ি নাই, তা আমি তো এটা আর কিছু বলা যায় না, অন্য কিছু করলে হবে না, চিন্তা করতে পারেন যে আল্লাহ পাকের একটা নাম ইয়া আলিমও পড়তে বললে পড়তে পারে না। ইয়া আলিম আর ইয়া আলিমও দুইটার মধ্যে এত পার্থক্য, আলিম মানে যন্ত্রণাদায়ক, আলিম মানে কি যন্ত্রণাদায়ক, আলিম মানে যিনি সীমাহীন জাননেওয়ালা, হ্যাঁ যে সীমাহীন এলেমওয়ালা জ্ঞানওয়ালা, তো এই হল আলিম আইন দিয়া, আর হামজা দিয়া আলিম মানে যন্ত্রণা দায়ক, কারণ আলিম উচ্চারণ করতে পারে না, আলিম বলে ইয়া আলিম, তো তাহলে কোনো কাজই হবে না। যদি ইয়া আলিম কোনো মানুষ সকালবেলা ফজরের পরে 150 বার পরে পরীক্ষা ফার্স্ট ডিভিশন ফার্স্ট হবে ইনশাআল্লাহ তাআলা। থাকিউল উম্মত মাওলানা আসিফ আলী থানভী রহমুল্লাহর নিকট এক লোক ইংরেজি শিক্ষিত, সে গেছে যে আমি পরীক্ষা দিব যাতে ফার্স্ট ডিভিশন পায়, সে এরকম কিছু দেন আমাকে। হযরত থানভী বললেন ফজরের পরে ইয়া আলিম 150 বার করবা। এখন এই লোক যদি গিয়ে ইয়া আলিমর জায়গায় ইয়া আলিম উপরে, তাহলে কি হবে? তো কিচ্ছু হবে না, মুসিবত হয়ে যাবে না? আমার ভাইয়ের এই জন্য যে মুসলমানদের তো উচিত যে নিজের সন্তানদেরকে যত বড় শিক্ষিতই আমরা বানাই, তো দুনিয়ার লাইনে বানাবো, এতে কোনো দোষ তো নাই। একজনের ছেলে ইঞ্জিনিয়ার হবে, লক্ষ লক্ষ মানুষের উপকার হবে, বড় বড় বিল্ডিং তৈরি হবে, শুধু তা না, মসজিদও তো ইঞ্জিনিয়ারই বানাবেন না? এই বড় সুন্দর সুন্দর মসজিদ, বাইতুল মোকাররম মসজিদ কোন গাউসে আজম বা বড়পীর জিলানি তো বানায় দেন নাই। গায়েতুল কারামের মতো মসজিদ, এরকম হাজারো মসজিদ, হাজারো মাদ্রাসা, এই সুন্দর সুন্দর বিল্ডিং গুলো, এগুলো তো ইঞ্জিনিয়ারদের মেহনত, তাদের মেধা, তাদের জ্ঞান এবং শিক্ষা, এর কল্যাণে এই সুন্দর বিল্ডিং গুলো অস্তিত্ব লাভ করছে এবং হাজার হাজার আলেম ওলামা সেখানে তৈরি হচ্ছে, হাফেজ কারি তৈরি হচ্ছে, মুহাদ্দিস মুফাসসির তৈরি হচ্ছে। আবার সাথে সাথে এই মসজিদ গুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর বান্দারা সিজদা করতেছে, তো এখানে তো ইঞ্জিনিয়ারদেরই কল্যাণে এই সুন্দর মসজিদ গুলো তৈরি হয়েছে। মন বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর জন্য যে মসজিদের ঘর বানাবে, তা আল্লাহ পাক জান্নাতে তার ঘর বানাবে। এখন মসজিদের ঘর বানাবে তো পয়সা করি সব দিল খতিব সাহেবের হাতে, খতিব সাহেব আপনি ঘর বানান, ভাই কেমনে ঘর বানাবে? আর যে লোক পয়সা দিল সে যে আল্লাহর জন্য ঘর বানাবে, তো কেমনে ঘর বানাবে? সে তো পয়সা ইনকাম করছে, ফ্যাক্টরির মালিক, অনেক বড় ফ্যাক্টরির মালিক, কিন্তু যে ঘর তো বানাইতে জানে না, ইট এবং কি এটা সিমেন্ট, ইট বালু সিমেন্ট কিভাবে একসাথে করে গোলাইতে হয়, এই হাজার কোটি টাকার মালিকের কোনো খবরই নেই, সে কিচ্ছুই জানে না। এগুলো কর্মচারী বেচারারা আছে, তারা এসে কি করলো না করলো, বস সুন্দর এক বিল্ডিং হয়ে গেছে। তো কর্মচারী জানে, ইঞ্জিনিয়ার যাদেরকে পরিচালনা করে তারা জানে, কিন্তু এত বড় ফ্যাক্টরি মালিক যিনি হাজার কোটির মালিক, তিনি তো পারেন না। কি কথা বুঝেন নাই? অর্থাৎ এই লোক যে মসজিদের ঘর বানায় জান্নাতের মালিক হবে, জান্নাতের অধিকারী হবে, এটা তখন সম্ভব যখন ইঞ্জিনিয়ারের সহযোগিতা হবে, এছাড়া তো সম্ভব না। তা আমি এই কথা বলতে যাচ্ছি যে দুনিয়ার লাইনের জ্ঞান বিজ্ঞান শিক্ষা করা কোনো দোষের বিষয় তো না, কিন্তু দুনিয়ার লাখ আমি জ্ঞান অর্জন করলাম, কিন্তু আল্লাহর কোরআন শিখলাম না, আমি কি শিখলাম? আমি তো কিছুই শিখলাম না। হযরত মাওলানা শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের বিখ্যাত এক আলেমে দ্বীন ছিলেন, অনেক উচ্চ স্তরের এক আরেফ ওলিয়াল্লাহ ছিলেন, জেনারেল লাইনেও তিনি শিক্ষিত ব্যক্তি ছিলেন, ডক্টর শহীদুল্লাহ সাহেবের মতো এত বড় বিজ্ঞানী, তিনি মাওলানা শামসুল্লাহ ফরিদপুরির সান্নিধ্য লাভের জন্য আসতেন। সেই হযরত মাওলানা শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির এক ছেলে ছিলেন বড়, তো তিনি হাফেজে কোরআন, আর ছোট্ট ছেলে তখন খুব ছোট্ট, যার নাম মুফতি রুহুল আমিন সাহেব। এখন ওই সময় তো তিনি ছোট্ট, ওই গোহরডাঙ্গাতে, গোপালগঞ্জের গোহরডাঙ্গাতে ওনাদের বাড়িঘর। তো উনি আমাকে বলেন যে আমার আব্বা একদিন, আমি যখন ছোট্ট, আমাকে জিজ্ঞাসা করলেন যে রুহুল আমিন তুমি বলো তো বেটা, যে আমি বড় না তোমার বড় ভাই বড়? তো উনি বলেন যে আমি তো পিচ্ছি। আমি বললাম কি আব্বাজি আপনি বড়? বড় ভাই কেন বড় হবে না, আপনি বড়। তো আব্বাজি বললেন কি না, তোমার বড় ভাই বড়, আমি তোমার বড় ভাইয়ের থেকে ছোট, কারণ তোমার বড় ভাই কোরআনে পাকের হাফেজ আর আমি কোরআনে পাকের হাফেজ হইতে পারিনি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, প্যার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কোরআনে আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন। এই কোরআনকে যারা ধরে, ওই জাতি, ওই মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদার অধিকারী করেন, অনেক উচ্চ আসন আল্লাহ পাক তাকে দান করেন। এই কোরআন যারা ধরে, কোরআন ধরলি কোরআন তাকে সাত আসমানের ঊর্ধ্বে নিয়ে যায়। এই পৃথিবীর কোন চেয়ার কুরসি, কোন সিংহাসন তার মর্যাদা দিতে পারে না। রাজার সিংহাসনের এই কোন মূল্য নাই কোরআনের সিংহাসনের সামনে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কোরআনের হাফেজ যখন সে কোন জায়গাতে আসে, তো রাজা বাদশাহও কাঁপতে থাকে। ভাই যে একজন মুসলমান বাদশাহ মনে করেন 30 পারা কোরআন এই বাচ্চার সিনার মধ্যে, ওয়া ভাই ওয়া। ঢাকা ভার্সিটির এক প্রফেসরের এক ছোট্ট ছেলে 7.5 বছর বয়সে সে কোরআনে পাকের হাফেজ হয়ে গেছে, একদম পাতলা পুতলা এক বাবু। তো আমার সঙ্গে দেখা করতে আসছে খানকাতে, আমি কি করব দিশাই পাইতেছি না, 7.5 বছর বয়স হাফেজ হয়ে গেছে, একদম পাতলা পুতলা এক বাবু। তো তারে আমি আমার বসেছিলাম চেয়ারে, তো পাশে খাট ছিল, ওরে উঠে দিলাম খাটের উপরে, ও ওখানে উঠে লাফা লাফি চুরাচুরি করতেছে, বাচ্চা তো খালি হাত পা খালি নাড়ে। তা আমি দেখি আমি খুব উপভোগ করতেছিলাম, ওয়া কি মজা, যে ও কিছুই বুঝে না এখন পর্যন্ত, করে খাটের উপরে উঠা। তা আমি না করি না এটার মজা লওয়ার জন্য। শুনতে শুনতেছেন প্রিয় বন্ধুরা, জিজ্ঞাসা করলাম কিভাবে কোথায় কোন মাদ্রাসায় হাফেজ হলো, এত ছোট বাবু হাফেজ হলো কিভাবে? তো ও আরো আগে আসছিল আমার এখানে, তো তখন বলতো যে এখন 25 পারা, এখন 27 পারা। আমি বললাম আল্লাহ এত ছোট্ট, এটা কেমনে পড়ে? খোঁজ নিলাম, তোর মামা সাথে আসছিল, সে মামা আলেম মানুষ, এখনো অবিবাহিত আলেম, তাজা তরুণ মৌলবী। তো সে বলল যে ওর মায়ের সঙ্গে সঙ্গে ঘরে আর কোনো লোকজন নাই, প্রফেসর সাহেব ভার্সিটিতে চলে যাওয়ার পরে পুরা ঘর খালি, মায়ের কাছে থাকে খালি সারাদিন, মায়ের সঙ্গে হাঁটে, ভালো ছেলে তো, ওই ঘুরে ঘরে খেলে দুলে খেলে দুলে দুষ্টামি করে, ওই ফাঁকে ফাঁকে মা ওরে পড়াইতে থাকে যে এইটুক ইয়াদ কর, আবার এই পৃষ্ঠা ইয়াদ কর, এই করতে করতে খেলতে খেলতে হাবিসাব হয়ে গেছে, একদমই খেলতে খেলতে হাবিসাব। কিন্তু এত স্ট্রং, এত মজবুত, কোনো মানুষ হাজার চেষ্টা করলে ওকে একটা টাকা ওকে আপনি দিতে পারবেন না, আপনি কোন ক্রমে সে রাজি না যে না আমি টাকা নেব না, যে বা মা বাবার নিষেধ, কোনো কারো পয়সা করি দেবে না। অনুরূপভাবে আমি যখন ময়মনসিং ছিলাম বহু বছর আগে, ইংরেজি 83-84 সালে, ওই সময় যে দাওয়াত তাবলীগ জামাতের সাথে সম্পৃক্ত অনেক নেককার এক প্রফেসর হাফিজউদ্দিন সাহেব, মনে হয় নাম প্রফেসর হাফিজউদ্দিন সাহেব, তো উনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অত্যন্ত স্বনামধন্য একজন প্রবীণ অধ্যাপক, আমি জানি না উনি এখন কি হালে আছেন। তো ওনার এক বাচ্চা ময়মনসিংহ কাছারি মসজিদের সংলগ্ন হেফজখানায় পড়াশোনা করত, হেফজখানার হাফেজ আহমদ আলী সাহেব আমার বন্ধু মানুষ ছিলেন, তো আমার মাঝে মধ্যে ওখানে যাওয়া হইত। কাছারি মসজিদ হচ্ছে ময়মনসিংহের মার্কাজ মসজিদ, এই মসজিদ সংলগ্ন এই হেফজখানা, ওখানে গিয়া বসলাম। তো ছোট দুই ভাই ওরা পড়াশোনা করে হেফজ, এত সুন্দর তেলাওয়াত, ছোট্ট একটা বাবু ওই দুই ভাইয়ের মধ্যে যে ছোট্ট, তো তার তেলাওয়াত শুনে আমি ভীষণ খুশি হইলাম। তা আমি কিছু টাকা ওকে গিফট করলাম যে ল এটা, সে এইভাবে টাইট হয়ে বসে আছে, নিবে না, এত ছোট বাচ্চা, মনে হয় যে তখন ওর বয়স 8 কি 9 হবে, কিন্তু কোন ক্রমেই টাকা নেবে না। আমি নিতে বললে সে মনে হয় ভীষণ ক্রুদ্ধ হচ্ছে, অগ্নি শর্মা, আরে কি ব্যাপার? আমি বললাম যে এই বেটা তুমি টাকা নিবে না, তোমার বাপও আমাকে সালাম করে মিয়া, তোমার বাপ আমার সঙ্গে দেখা করে আমাকে শ্রদ্ধা করে, তুমি তুমি প্রফেসর হাফিজউদ্দিনের ছেলে না? এখন চুপ করে বসে আছে, কি করবে দিশা বানা, ছোট্ট মানুষ তো। কিন্তু আমি ভাবলাম ওর উপরে, ওর মেধা মন অনুভূতির উপরে জুলুম করা তো ঠিক হবে না, ছোট্ট শিশু এত সুন্দর, ওর মন অনুভূতি উন্নত চরিত্র, দুনিয়ার প্রতি মন নাই, দুনিয়াকে সে তুচ্ছ নজরে দেখে, এই তার উন্নত মনের এই মননকে এই সৌন্দর্যকে সংরক্ষণ করা কর্তব্য। তো আমি তখন ওর উস্তাদকে বললাম আপনি কিছু বলেন, তখন তো ওর উস্তাদ ওকে বললেন নেও, তোমার আব্বা ওনাকে অনেক সম্মান করেন, তুমি নেও, তোমার আব্বা শুনলে খুশি হবেন। তো উস্তাদের নির্দেশে পরে টাকাটা সে নিল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমরা আমাদের সন্তানদেরকে লেখাপড়া শিখাই এবং ব্যবসা বাণিজ্য শিখাই, অর্থ করি সম্পদ সম্পত্তির মালিক বানাই, বিশাল বড় ফ্যাক্টরির মালিক বানাই, বড় কুর্সিতে উন্নত সিংহাসনে ওদেরকে বসায় দিয়ে আমরা, কিন্তু আহা ওদেরকে যে সুন্দর চরিত্র শিক্ষা দিতে পারলাম কিনা, সুন্দর মানবতা শিক্ষা দিতে পারলাম কিনা, এবং সুন্দর শিক্ষায় শিক্ষিত করতে পারলাম কিনা, সেটা তো আমাদের কর্তব্য, সেটা আমাদের খেয়াল রাখার বিষয়, সেদিকে আমাদের কম লোকদের খেয়াল থাকে। অনেক লোকেরা বলে আলহামদুলিল্লাহ কষ্ট ক্লেশ করে ছেলে মেয়েদের মানুষ বানাইছি। জিজ্ঞাসা করলাম ওরা কি করে, বলে যে এক ছেলে অস্ট্রেলিয়াতে থাকে আর এক মেয়ে বিয়ে দিছে এখন ফ্রান্সে থাকে, মানুষ বানায় দিছে। অস্ট্রেলিয়াতে থাকা এটা কোন মানুষ বানানোর তরিকা? ফ্রান্সে পাঠায় দেওয়া কোন মানুষ বানানোর তরিকা? আরে সে কোরআনে পাক হাতে তুলে দিলে তখন সে মানুষের মতো মানুষ হওয়ার পথ পাইল, দুনিয়ার লাইনে লাখ শিখুক সে, কিন্তু তাকে নামাজ শিক্ষা দিলাম কিনা, তাকে রোজা শিক্ষা দিলাম কিনা, এই আসমান জমিনের মহান স্রষ্টার সঙ্গে তার সুন্দর সম্পর্ক গড়ে দিতে পারলাম কিনা, এটা তো আমাদের লক্ষ্য করার বিষয়। ওমর রাজিয়াল্লাহু তাআলা আর মহা প্রতাপশালী শাসকও ছিলেন, যেমন তিনি ইসলামের মস্ত বড় মহান ব্যক্তিত্ব ছিলেন, আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহুর পরেই তার স্থান ছিল। এত বড় মর্তবা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আমার পরে যদি নবুয়তের দুয়ার খোলা থাকত নিঃসন্দেহে ওমর নবী হইতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শয়তান সবাইকে ধোঁকা দেয়, কিন্তু ওমর যেই রাস্তা দিয়ে হাঁটে, ইবলিস ওই রাস্তা দিয়ে যদি দেখেছে যে ওমর আসতেছেন, শয়তান ভয়ে দূরেতে দূরেতে পালিতে থাকে, আমারই উমর আসতেছেন এই রাস্তায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আজব মামলা! এত বড় মর্তবা হজরত উমরে ফারুক রাজিয়াল্লাহু তাআলা আনহুর, সেই হজরত উমর রাজিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তা একদিন বিচার আসলো এক বাবার পক্ষ থেকে আদালতে, যে আমার সন্তান আমার কথা শোনে না, আপনার নিকট বিচার চাই। উমর রাজিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে ডাকাইলেন, আদালতে ডাকাইলেন, তুমি তোমার বাবার কথা শোনো না, এই এই জমানা যদি কোন দেশে সত্যিকার ইসলামী হুকুমত থাকত তাহলে দেখা যেত সমাজ কত সুন্দর হয়, কত সুশৃঙ্খল হয়। স্বামী স্ত্রী গিয়া স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলে যে আমার মারছে, আচ্ছা রকম আদালত এমন কঠিন ব্যবস্থা করত স্বামীর খবর হয়ে যেত। এই সংবাদ প্রচার হলে সমস্ত এলাকার হাজব্যান্ডরা বলতো যে বাবারে সোজা হওয়া জরুরি, না হলে আমাদের কোনো ব্যান্ড হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, আমাদের এক পয়সার মূল্য থাকবে না। ইসলাম তো এত সুন্দর জীবন ধারা শিক্ষা দেয়। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াশিরু হুন্না বিল মারুফ, আমার বান্দিরা আমি যাদেরকে সৃষ্টি করছি আজকে তোমাদের স্ত্রী, কিন্তু আমার নির্দেশ যে তোমরা তাদের সঙ্গে সদাচার করবে। কয়জনে সদাচার করে, কত জায়গা থেকে আমাদের নিকট সে দিনী লাইনের সাথে সম্পর্কের বরকতে কত ফ্যামিলির খবর আসতে থাকে, হায় কি বিপজ্জনক অবস্থা। একদিন আমি আমার খানকাতে বসা, রাত কয়টা বাজে কি জানে, হঠাৎ রাত্রিবেলা হঠাৎ ফোন আসছে, আমি ফোন রিসিভ করতেই এমন কান্না, এবং আমাকে অনুরোধ করা হচ্ছে আল্লাহর হস্তে আমার ফোনটা কাটবেন না। আমি এখন কি করব, অথচ নারী কণ্ঠ, অপরিচিত নারী কণ্ঠের কান্নার কান্না, আমার ফোন কাটবেন না প্লিজ প্লিজ। এখন আমি কি করব, আমি তো ফোন কাটতে পারতেছি না। তো সে মহিলা কান্তেই আছেন যে আমি গুলশান থেকে ফোন করতেছি, আমি অনেক বড় মানুষের স্ত্রী, তারপরে সে তার যে দুঃখের কথা সেগুলো আমি এখানে আজকে আর বলতে হিম্মত হচ্ছে না, সরমই লাগে যে আমার স্বামী ঘরে আসে কিন্তু কখনো আমার কাছে না, অন্য কোথাও থাকে। আর সে কি দুঃখের কাহিনী মহিলা বলতে থাকলো। আমি পরে মধ্যখানে বললাম, আপনার কষ্টের কথা আমি বুঝতে পারছি, কিন্তু আমি আপনাকে সাহায্য করব কিভাবে, কারণ আপনার কোন লোক আমার কাছে আসলে কি সহযোগিতা করা যায় আমি দেখব। পরে উনি বলছেন যে আমি আমার ভাইকে পাঠাই, হ্যাঁ পাঠান। এরকম বহু ফ্যামিলি, এরকম এক দুই ফ্যামিলির কথা না, হাজার হাজার ফ্যামিলিতে আগুন জ্বলতেছে, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক নাই, সম্পর্ক একদম বরবাদ, পুরা ঘরটি আগ্নেয় গিরিতে পরিণত হয়ে আসে, শুধু একটা মাত্র কারণ আল্লাহ রসুলের সন্তুষ্টিওয়ালা জ্ঞান এবং জীবন থেকে বঞ্চিত হওয়া। ভিন্ন একটা লাইনকে মুসলমানরা আজকে প্রাধান্য দিয়া মনে করে যে আমরা যাতে উঠলাম এবং উপরে উঠলাম, উপরে উঠলাম না, আগুনে নিক্ষিপ্ত হলাম, যে আগুন হাড়ে হাড়ে সকলে ভোগ করতে থাকে, কিন্তু তারপরও সুন্দর চমৎকার শান্তিময় ইসলামের পতাকা তলে আসার মতো কেন জানি হিম্মত করে না অনেক মুসলমানরা। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন। ইসলাম শিখলে এবং ইসলাম চর্চা করলে, ইসলামের জীবনধারা জীবনে প্রতিফলিত করলে অনেকে টেনশন ফিল করে যে পরে অন্যান্য বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের মধ্যে গিয়া আমরা কেমনে নিজের ফিটনেস অর্জন করতে পারি। আর ইসলাম যে ফিটনেস দেয় মানুষদেরকে সেটা এত চমৎকার, খুদ না থে জো রা পর আউরু কে হাতি বন গয়ে ক্যা নজর থি জিসনে মুর্দু কো মসিহা কর দিয়া। প্যার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ইসলামের ইসলাম গ্রহণ আবার ইসলামের সুশীতল ছায়াতলে আসার পূর্বে আরবের যে মানুষগুলো সারা দুনিয়াতে ভয়ঙ্কর নিম্ন শ্রেণীর অমানুষ রূপে পরিচিত ছিল, সেই মানুষগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালামের হাতে ইসলাম গ্রহণের পর, ইসলামী শিক্ষা দীক্ষা লাভের পর সারা দুনিয়ার রাজা বাদশাহদের চেয়েও উচ্চ মর্যাদা সম্পন্ন হয়ে গেছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এইসব ঘটনা বলি এক একটা কত আজব। যাই হোক, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতে ছেলেকে ডাকাইলেন এবং হযরত ওমরের সামনে আসলে তো এমনিই কাঁপতে থাকে সকলে। মানে সে যত বড়ই হোক, যত বড় মাতব্বর, যত বড় প্রভাবশালী পাওয়ারফুল দাপটওয়ালা, হযরত ওমরের সামনে আসলে দুই ঠ্যাং কাঁপতে থাকে, একসঙ্গে ঠ্যাঙে ঠ্যাঙে পিটাপিটির অবস্থা। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছিলেন, একদল ভদ্রলোক হযরত ওমরের সঙ্গে পিছনে পিছনে হাঁটতে হাঁটতে আগাইতেছিলেন। কোন কারণে হযরত ওমর হঠাৎ পিছনের দিকে তাকাইলে ভয়ের চোটে সবগুলো ধরাম ধরাম জমিনের উপর পড়ে গেছেন, একদম সবগুলো মানুষ পড়ে গেছেন ভয়ের চোটে, যে কি জন্য তাকাইছে কি জানে। এসা এক সিংহ ছিলেন, সিংহ কি জিনিস, সিংহ ভয় করত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একবার সাহাবায়ে কেরামের এক জামাত একজন আফ্রিকার দিয়ে এক অভিযানের জন্য রওনা হয়েছেন, রাস্তার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, বিশাল বড় অরণ্য। তো এই দলের যিনি কমান্ডার ইন চিফ ছিলেন, তিনি তখন সে এক উঁচু জায়গাতে উঠলেন, দাঁড়ায় বললেন যে হে জঙ্গলের বাঘ ভাল্লুক সিংহ এবং তামাম সব জন্তু জানোয়াররা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আজকে এই রাত্রে এখানে এই জঙ্গলে রাত্রি যাপন করবেন, তোমরা থাকলে তো তারা ভয় পাবেন, এজন্য আমার নির্দেশ তোমরা জঙ্গল ছাড়ো। তো ঐতিহাসিকরা লিখছেন সাথে সাথে জঙ্গল থেকে এই দ্রুততর চতুর্দিকে বাঘ ভাল্লুক সিংহ সব দৌড়ে দৌড়ে পালাই দিছিল, কিছুক্ষণের মধ্যে জঙ্গল তারা খালি করে দিছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এরকম হযরত আলা ইবনুল খাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী ছিলেন, তিনি একবার দালায়লুন নবুয়া কিতাবের মধ্যে ইমাম আবু নুয়াইম আসফাহানি রহমতুল্লাহ লিখছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী এবং সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, তিনি বলেন যে আমি এই ঘটনার চাক্ষুষ সাক্ষী। তিনি বলেন যে আমি দেখলাম কি, যে আমাদের দলের প্রধান হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গেলেন যে খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করবেন আর নদী পার হওয়া লাগবে, তো ও পারে ওরা আর এই পারে আমরা পৌঁছলাম মাত্র দেখা গেল কোন জাহাজ নাই, কোন নৌকা পর্যন্ত নাই, তো কিভাবে এই বাহিনী পার হবে, এই সৈন্যদল পার হবে কিভাবে। অথচ তাদের সঙ্গে তারা তো যে ঘোড়ার পিঠে সওয়ার অশ্বারোহী কাফেলা, তাদের উপায় তো কিছুই নাই। কিন্তু আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে একত্রিত করে বলল যে আমার নির্দেশ, তোমরা এখন দরিয়ার উপর ঝাঁপ দিবে, বিসমিল্লাহ বলে তোমরা দরিয়ার উপর ঝাঁপ দিবে। এবং তিনি হঠাৎ দোয়া করলেন হে আল্লাহ, আপনি সেই খোদা যিনি মূসা আলাইহিস সালামের জন্য আপনি দরিয়ার ভিতরে পথ বানিয়ে দিয়েছেন, রাস্তা বানিয়ে দিয়েছেন ফেরাউনের বিরুদ্ধে, হযরত মূসাকে আপনি পথ করে দিয়েছেন, আমরা সে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্যমণ্ডলী, আমরা তার সাহাবী, আমাদের জন্য আপনি দরিয়াতে পথ বানিয়ে দেন। এরপরে বললেন চলো আল্লাহর নাম নিয়ে তোমরা দরিয়ার উপর ঝাঁপ দাও, বস ঘোড়া সহ ঝাঁপায়া পড়ছেন দরিয়ার উপরে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দুই চোখ দিয়ে তাকায় থাকছিলাম, আমি লক্ষ্য করতেছিলাম ঘোড়ার এই খুর পর্যন্ত পানিতে ভিজে নেই, পানি স্পর্শ করতে অথচ একদমই ঠিক দরিয়ার উপরে তারা লাফালাফা পার হয়ে যেতেছিলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কিন্তু আজকে আমরা মুসলমান, আমাদের অবস্থা কি, আমরা ইসলাম আর মুসলমানের পরিচিতিতে আমাদের শরম লাগে, সে কিসের মুসলমান যে ইসলাম নিয়ে পিছনে থাকা। আসলে ইসলাম থেকে বিচ্যুতির কারণে আমাদের লজ্জা, আমাদের অপমান, আমাদের লাঞ্ছনা সবকিছু। ওয়াদায়ে গালওয়াহে মুমিন কে লিয়ে কোরআন মে ফির জুতু গালিব নিহি কুছ কসর হে ঈমান মে। হাফেজ জিহুজুর দুনিয়ার কোন জায়গায় গেলে তার শরম লাগে না ইসলাম নিয়ে, বীর জিহুজুরের দুনিয়ার কোন জায়গায় শরম লাগে না, বড় পীর জিলানের দুনিয়ার কোন জায়গায় শরম লাগে না, রাজা মহিউদ্দিন চিশতির তো দুনিয়ার কোন জায়গায় মুসলমান হওয়ার কারণে শরম লাগে না যে আমি একজন মুসলমান, এই অস্ট্রেলিয়া, এই ইংল্যান্ড, এই জাপান, জার্মান এখানে আসলে আমি নিজেকে বুক ফুলে কিভাবে পরিচিত করি মুসলিম হিসাবে, এ আমার একটা শরমের ব্যাপার, বলবে যে তোমাদের লোকেরা সারা দুনিয়ায় সন্ত্রাস করে, এইরকম লজ্জা এরকম শরম সংকোচ বোধ তাদের মধ্যে কখনো জন্মাইতে পারে নাই। বরং WW হান্টার তো ইতিহাসের গ্রন্থে লিখতে বাধ্য হয়েছেন যে আমি ভারত সফরে গিয়া দেখলাম যে কি আশ্চর্যের ঘটনা, যে একজন মুসলমান জমিনের তলদেশে থাকেন আর বিশ্বকে শাসন করেন, সব জাতি ধর্মের মানুষদেরকে তিনি শাসন করেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তার নাম, শুনতেছেন প্রিয় বন্ধুরা, কাজা মহিউদ্দিন চিস্তির ওই কবরে, ওখানে যখন মাজারে যখন লোকজন যায়, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সব ধর্মের মানুষ থরথর কাঁপতে থাকে। হ্যাঁ, যে হারকে তরসাদ আজহাব তাকওয়া গুজিদ তরসাদ আজওয়ে জিন্ন ইনসু হারকে দিন, আল্লাহকে যে ভয় করে সারা দুনিয়া তার সামনে মাথা নত করতে বাধ্য হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমরা তো মুসলমান হওয়ার মধ্যে আমাদের অনেকের নানান রকমের এই দুর্বলতা কমজোরি এবং সংকোচবোধ, এক ধরনের সংকোচবোধ, দাড়ি কটা রাখলে সরম সরম লাগে। আরে দাড়ি রাখতে সরম কি, দাড়ি রেখা স্মার্ট হইয়া সিংহের মতো গর্জন করাছে, তাই না? হ্যাঁ, হযরত হাকিমুল মত মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নিকট এক ইংরেজি শিক্ষিত লোক, সেই ইংরেজ আমলে ব্রিটিশ শাসনকালে যিনি ভারতে একজন ডেপুটি কালেক্টর ছিলেন, তো মাওলানা থানভীর নিকট মুরিদ হলেন। পরে হযরতের কথাবার্তা শুনে ভালো লাগলো, পর দাড়িও রাখলেন। তো অফিসে গেলেন, লোকেরা তিরস্কার করে। হাকিমুল মত মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, খাজা সাহেব আপনি দাড়ি রাখেন আর তিরস্কার সহ্য করেন, কাল কিয়ামতে তিরস্কারের বিনিময়ে মহান রব্বুল আলামিনের হাতে আপনার কপালে পুরস্কার নসিব হবে ইনশাআল্লাহ তাআলা। অনেক দামি পুরস্কার আল্লাহ পাক আপনাকে দান করবেন, সম্মানের উচ্চ আসন এই দাড়ির বরকত আল্লাহ পাক নসিব করবেন। আল্লাহ পাকের নবী রসুলগণ যারা দুনিয়াতে আসছেন, নবী হিসাবে রসুল হিসাবে একজনও এমন ছিলেন না দাড়িবিহীন, প্রত্যেকে দাড়িওয়ালা, এবং দাড়ি তাদেরকে মর্যাদা সম্পন্ন করত। দাড়ি আল্লাহ তাআলা সব নবী রসুলদেরকে দেশ জাতি সমাজের নজরে অত্যন্ত সম্মানিত বানাইছেন। দাড়ি রাখলে যদি তাদের মর্যাদা ক্ষুণ্ণ হইত, তার দাড়ি আল্লাহ রাখতেই দিতেন না, দাড়ি ছাড়া থাকেন যাতে আপনার স্মার্টনেস খুব বিকশিত হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একবার, ভাই আমার তো মোবাইল আমাকে অ্যালার্ম দেয়, আমি যেখানে লাগাইছিলাম যে থাম সেখানে থামতেছে। হ্যাঁ, রসুল্লাহ সাল্লাহ ইসলামের নিকট একবার পারস্যের সম্রাটের পক্ষ থেকে দুইজন দূত সাক্ষাৎ করতে গেছিল মদিনা শরীফ। তো তাদের মোজ বড় বড় ছিল, দাড়ি একদম মুন্ডানো ছিল। রসুল্লাহ সাল্লাহ ইসলাম তাদেরকে দেখলে আর একদিকে চেহারা করলেন, মুখ করলেন, এবং ওইদিকে মুখ রেখেই বললেন যে মার আমার কুমা বেহাজা, তোমাদেরকে এইরকম করতে বলছে কার নির্দেশ, কে নির্দেশ করছেন তোমাদেরকে এইভাবে? তো তারা তখন বলল আমার না বেহাজা রব্বুনা কিসরা, আমাদের পারস্যের রব আমাদেরকে এইরকম নির্দেশ করছেন, মোজ বড় করো, দাড়ি একদম খতম করো। এর উত্তরে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন ওয়ালাকিন আমারানি রব্বি বেফাই লেহিয়াতি ও কাসে সারবি, কিন্তু আমার রব তো আমাকে নির্দেশ করছেন দাড়ি বাড়াও, মোজ খাটো করো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে দাড়ি ছিল এমন সুন্দর, এমন চমৎকার, এত ভালো লাগত, এমন সুদর্শন ছিলেন তিনি এই দাড়ির বরকতে, যে হযরতে এমনি সুদর্শন ছিলেন আর দাড়ির বরকতে সে সৌন্দর্য আরো ভীষণ বিকশিত হয়েছিল, ফুটে উঠছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণিমা রাতে আমাদের সম্মুখে উপবিষ্ট ছিলেন, আমরা একবার পূর্ণিমার চাঁদের দিকে দেখি আর একবার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে দেখি, আল্লাহর কসম পূর্ণিমার চাঁদের চেয়ে আমার রসুলের চেহারা সুন্দর লাগতেছিল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এবং স্ত্রী তো স্ত্রী হন না, রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের স্ত্রী ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মাজান, তরুণী ছিলেন তো তিনি, অল্প বয়সে বিয়ে হয়েছে, সবচেয়ে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম সব স্ত্রীদের মধ্যে সবচেয়ে কম বয়সের তো তিনি ছিলেন। সে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম সম্পর্কে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসি আফজালুর শামসিস সামাই, এক সূর্য সব মানুষের আছে, এক সূর্য আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, আর সে আমাদের যে সূর্য সেই সূর্য দুনিয়ার সূর্যের চেয়ে লাখো কোটি গুণের চেয়ে বেশি শ্রেষ্ঠ। বা শামসুন নাসে তাতলু বাদা ফাজরিন, দুনিয়ার মানুষের সূর্য উদয় হয় যে সূর্যের আলো নমরুদও পায়, সবাই পায়, সেই সূর্য উদয় ভোরবেলা যে পূব আকাশ স্পর্শা হলে, ও শামসি তাতলু বাদা ইশাই, আর আমার যে সূর্য সেই সূর্য উদয় হয় ঘোর অন্ধকারে এবং এবং সারা বিশ্বকে আলোকিত করে, সে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সেই সূর্য। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হাদিস শরীফে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, কথা বলার সময় সকল উপবিষ্ট লোকেরা দেখতে পাইত তার দুই দাঁতের মধ্যখান থেকে কেবলই জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে, নূর চমকাইতেছে, নূর চমকাইতেছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকের উপরে সর্বদা এক নূরের ধারা এইরকম ঢেউ খেলতে থাকতো। এজন্য দূর থেকে কোন মানুষ যখন হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাইত, তখন সে দেখত যে এই লোকটার নাক এত উঁচু, ব্যাপারটা কি? আরে কাছে গিয়া দেখি, শুনছিলাম তো তিনি নাকি দারুণ সুন্দর, এর কাছে যাইতে যাইতে দেখ আহা কি চমৎকার নাক রে, এই তো নাকের সৌন্দর্য হৃদয় মনকে ভীষণ ভাবে মুগ্ধ মোহিত করে, এমন ভাবে আকৃষ্ট করে, কিন্তু দূর থেকে কেন উঁচু দেখাচ্ছিল? আসলে নাক মুবারকের উপরে এক নূরের ধারা ঢেউ খেলতে থাকত, যার কারণে দূর থেকে ভ্রমে, দৃষ্টি ভ্রমে মনে হইত নাকটা উঁচু, কিন্তু আসলে কাছে আসলে দেখা যেত না নাকটা দারুণ সুন্দর নাক, যেমন যেমনটা সুগঠিত এমন নাক তো আর কোথাও দেখা যায় না, কিন্তু এই নূরের ধারার এরকম ঢেউ খেলার কারণে সে নাক মুবারককে দূর থেকে এরকম একটু উঁচু উঁচু মনে হইতে থাকত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সব সব বিষয় তার এমন আকর্ষণীয় ছিল, কি বলা, সব সময় ঠোঁট মুবারকে এক সুন্দর সুদর্শন হাসি, মুস্কি হাসি লেগেই থাকত। এইরকম মুস্কি হাসি যে বাদশার রাজা বাদশার সমস্ত প্রতাপকে চূর্ণ বিচূর্ণ করে দিত যে হাসি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, অনেক মানুষ আছে এরকম, এমন সুন্দর হাসি জানে মুহূর্তের মধ্যে সকলকে একদম ঘায়ল করে ফেলে, এরকম অনেক মানুষ আছে না ভাইয়েরা? আমি দেখছিলাম যে হ্যাঁ লোকটার নাম মনে নেই আমার, আমাদের ঢালকানগরের হাজি কামাল সাহেব, কামাল প্রেসের যিনি মালিক, উনি একবার আমার পীর ভাই, উনি আমরা এক জায়গায় এখানে কোন অনুষ্ঠানে কারো বাসায় এখানে আসছিলাম, তো বিয়ে হবে, বিয়ে হবে, তো সেখানে আসছিলাম, তো ওখানে কাজী সাহেব আসছিলেন, সুন্দর চেহারা, দাড়ি টাড়ি এত সুন্দর, একদমই শেরওয়ানি পরা, কাজী সাহেবের নাম তো আমার মনে নেই, যাই হোক, তো খুব ওই লোকটার ব্যবহার দারুণ ভালো, আর এই হাজি কামাল সাহেব এত বড় প্রভাবশালী ধনী মানুষ, কিন্তু কাজী সাহেব উনাকে দেখিয়া পুরানা পরিচিত, তো বললেন ও হো রে হাজি সাহেব, ও হো এতদিন পরে আপনার দেখে, এই বলে হাজি কামাল সাহেব উনি জড়ায় ধরছেন বুকের মধ্যে, ধৈর্য এক ধাপ হাসলেন, হাসতে হাসতে হাজি কামাল সাহেব হাসতেছেন, আর উনাদের হাসির প্রচন্ড জোয়ারে ভাসতে ভাসতে আমরা পুরা মাজমা হাসতেছিলাম, উপস্থিত জনগণ সব ধুম হাসিতে একদম ডুবে যেতেছে এবং তরঙ্গায়িত হইতেছে, পরে উনি অনেকক্ষণ হাসার পরে আবার থামেন, পরে আবার এক ধাপ হাসতে থাকেন, এমন হাসি যে একদম হাজি কামাল সাহেবকে পূর্ণ ঘায়ল করে ফেলছেন। আমি এইরকম হাসতে আর কাউকে কখনো দেখি নাই, আমার এখনো স্মরণ হইলেও ভালো লাগে যে ওহো এমন মধুময় হাসি আর এমন ঢেউ তরঙ্গওয়ালা হাসি আর তো দেখছিলাম না কখনো ভাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, অনেক মানুষ যারা এরকম বড় হন, একজন মন্ত্রী, একজন মিনিস্টার, একজন প্রধানমন্ত্রী, একজন বাদশাহ যখন হাসেন, সুন্দর হাসি হাসতে জানেন, লম্বা কোনো ওয়াজ বক্তৃতা এবং ভাষণ লাগে না, একটুখানি হাসির চোটে জনগণকে চরমভাবে ঘায়ল করে ফেলতে পারেন, ওহো আমাদের বাদশাহ আল্লাহ কি চমৎকার, কি সুন্দর হাসি, সমস্ত জাহানের মধ্যে যিনি সবচেয়ে বড়, আল্লাহর পরে যিনি সবচেয়ে শ্রেষ্ঠ, সেই প্যার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুচকি হাসি আরবের সমস্ত নেতাদের সমস্ত নেতৃত্বের দাপটকে মুহূর্তে চূর্ণ বিচূর্ণ করে ফেলত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি বলবো, আমি অল্প সময়ে এই আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের এই অকুল সমুদ্র কিভাবে তুলে ধরতে পারব, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন ভাইরা, হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মত হয়ে আমরা ফের ইহুদি খ্রিস্টানদের জীবনধারাকে খুব সৌন্দর্যমণ্ডিত মনে করি, এই তাদের মতো একটু শাস্তে পারলে তো আমরা সুন্দর। আরে মিয়া, সে গভীর রাত্রে মহান রব্বুল আলামিনের সম্মুখে উযু করে এরকম নামাজে দাঁড়ায় গেলে সেই বন্দা কত সুন্দর, আহ কত দাপটওয়ালা, এক সেজদার মধ্যে লাখ কোটি বাদশাহী থেকে বড় প্রভাব, বড় প্রতাপ, বড় সম্মান, বড় মর্যাদা নসিব একজন মুসলমানের, একজন মোমেনের। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুস্তাফি শরীফে বলেন যে, আমার প্রিয় বন্ধু তুমি কি জানো তুমি কত মর্যাদাশীল মুসলিম, লেখ যাওকে সেজদায় পেশে খোদা খোস্তর আয়াত আজ দুসাদ মুলকাত তোরা। সত্যিকার যদি তুমি ইসলাম আর ইমানের মর্যাদা বুঝতে পারো, এক সেজদার মধ্যে লাখ কোটি বাদশাহীর চেয়ে বড় মর্যাদার আসন তোমার নসিব হয়ে যায়। বাসবে না লিখে না হা হা মুলকে হা মুলকে আ সেজদা মুসাল্লাম কুনমরা। অতএব হে আমার মুসলিম বন্ধু, তুমি এই জন্য কান্দো না যে আল্লাহ আমাকে একটা বাদশাহ বানায় দেন এবং রাজকীয় সিংহাসন আমাকে দান করেন, বরং তুমি কাঁদো আর বলো হে প্রিয় মাওলা আমাকে আপনার সামনে একটা সেজদা করার তৌফিক দেন। ইবলিস এত বড় জ্ঞানী ছিল, এত বড় গুণী ছিল, এত বড় মেধা সম্পন্ন ছিল, কিন্তু হাকিম মুহাম্মদ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মুসলিম বন্ধুরা তোমাদের মনে রাখা উচিত যে এত বড় জ্ঞানী গুণী হওয়া সত্ত্বেও, মেধাবী হওয়া সত্ত্বেও যে সে ফেরেশতা না, কিন্তু ফেরেশতাদের সঙ্গে থাকার সুযোগ লাভ করছিল এই লোকটা, কিন্তু সেই ইবলিস এত জ্ঞান গুণ মেধা সত্ত্ব চিরদিনের জন্য কলঙ্কিত লাঞ্ছিত অভিশপ্ত হল শুধু একটা সেজদা না করার কারণে, আল্লাহ পাকের নির্দেশ ক্রমে একটা সেজদা না করার কারণে। সেজদাটা কার প্রতি ছিল আরেকটা চ্যাপ্টার, আমি সেদিকে আজকে যাইতেই চাই না, কিন্তু একটা সেজদার নির্দেশ লঙ্ঘনের কারণে সে চিরদিনের জন্য লাঞ্ছিত অভিশপ্ত হয়ে গেল, মর্দুদ হয়ে গেল। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমকে ইবলিস যখনই সেজদা করতে দেখে চিৎকার করতে থাকে আর কাঁদতে থাকে, হায় রে কপাল, হায় রে কপাল, যে বনি আদম আল্লাহর সামনে সেজদা করে কত বড় মর্যাদার উচ্চ আসনে আসীন হচ্ছে, আর আমি সে সেজদার নির্দেশ লঙ্ঘন করার কারণে আমি চিরদিনের জন্য অভিশপ্ত কলঙ্কিত হয়ে গেলাম, ঘৃণিত, ধিকৃত এবং বিতাড়িত হয়ে গেলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে মুসলমান বানাইছেন, আমাদের দুনিয়ার যে কোনো সম্মান মর্যাদা, আমি চৌধুরী সাহেব, আমি গাজী সাহেব, আমি নেতা, আমি মন্ত্রী, আমি মিনিস্টার, আমি বাদশাহ, এই সবকিছু সম্মান এবং মর্যাদার বস্তু বটে, কিন্তু আল্লাহর কসম ইসলাম এবং ঈমান সকল মর্যাদার ঊর্ধ্বের মর্যাদা। কোরআন শরীফ আমাদের মহান কিতাব, দুনিয়ার যে কোনো লাইনের জ্ঞান বিজ্ঞান অনেকে এগুলোর সমালোচনা তীব্রভাবে করে যে দুনিয়ার লেখাপড়া কোনো লেখা পড়াই না। আমি গত দুই তিন দিন আগে কিবারে সেদিন আমাদের অনুষ্ঠান ছিল, হ্যাঁ আরে ভাই আমাদের অনুষ্ঠান ছিল কবে, বুধবারে, সেদিন এক বড় আলেম মানুষ যে দুনিয়ার লাইনের জ্ঞান জ্ঞান বিজ্ঞান লেখাপড়াকে এমন ভয়ঙ্কর তাচ্ছিল্যের ভাষায় বলতেছিলেন যে আমি ডান বাম তাকায় দেখতেছিলাম যে আল্লাহ জেনারেল শিক্ষিত কেউ তো নাই, কারণ এইরকম কথা শুনতে আমি অপ্রস্তুত, কারণ আমি এটা আমি জানি যে এই দুনিয়ার লাইনের জ্ঞান বিজ্ঞান লেখাপড়া এটা কোনো ঘৃণার বস্তু না, বরং আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, হুজ্জতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির নাম বিশ্বের জ্ঞানী গুণেরা জানবে না এমনটা তো মনে করা যায় না। দুনিয়া তিনি একজন শুধু আলেম ছিলেন না, তিনি লোক শিক্ষক ছিলেন, বিশ্ববাসীর শিক্ষক ছিলেন, সারা দুনিয়ার মানুষ তার বই পুস্তক তার জ্ঞান ভাণ্ডার থেকে জ্ঞান আহরণ করতে থাকে, শুধু মুসলমানরা না অমুসলিম দুনিয়া পর্যন্ত, ইউরোপ আমেরিকার মানুষরা পর্যন্ত ইমাম গাজ্জালীর মতো দার্শনিকের কিতাবাদির যে ইংরেজিতে অনুবাদ করায় তারা ব্যাপকভাবে পড়াশোনা করতে থাকেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সেই হযরত হুজ্জতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ এর কিতাব আমি নিজে পড়ছি, তার ভিতরে লেখা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ লিখছেন যে দুনিয়ার লাইনের জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষা যে অর্জন, যেই জ্ঞান বিজ্ঞান শিখা, যেই জ্ঞান বিজ্ঞান মানুষের এই দুনিয়ার জীবনে যে জীবন ধারণের জন্য দরকার, সেই জ্ঞান বিজ্ঞান শিক্ষা করা শুধু এই না যে বৈধ, বরং ফরজে কেফায়া। শুনতেছেন প্রিয় বন্ধুরা, দুনিয়ার লাইনে এই জ্ঞান বিজ্ঞান শিক্ষা করা কি, যেগুলো মানুষের জীবন ধারণের জন্য দরকার হয় সেটা ফরজে কেফায়া, এটা না যে খালি নফল, বরং ফরজে কেফায়া। তার মানে যে এখন ইমাম সাহেব অসুস্থ, হুজুর অসুস্থ, সাইকোলজিস্ট অসুস্থ, গাউসে আজম অসুস্থ, চিকিৎসা করবে কে, ডাক্তার লাগবে না,
এই কথা বুঝেন না ভাইরা? তো এই চিকিৎসা যদি না থাকে, ঔষধের ব্যবস্থা যদি না থাকে, ফার্মেসি যদি না থাকে, ঔষধ তৈরির ফ্যাক্টরি যদি না থাকে, তাহলে উপায় হবে কি? এই কথা বুঝেন নাই? অনুরূপ ভাবে রান্না বান্না এমন একটা জ্ঞান, এই রান্না বান্না যদি নাই জানে, তাহলে রান্না বান্না না জানলে তাহলে ভাত তরকারি পাকাবে কে? তা আমরা খানা খাবো কোথেকে? আমরা বাঁচবো কিভাবে? তো দুনিয়ার জীবন ধারণ এবং দুনিয়ার লাইনে জীবন যাপন, এর জন্য যে যত রকমের জ্ঞান বিজ্ঞানের সম্পর্ক আছে, এগুলো শিক্ষা করা শুধু বৈধ না, বরং ফরজে কেফায়া। যাই হোক, আমি আমার বন্ধুরা, দুনিয়ার লাইনের জ্ঞান বিজ্ঞান অর্জন করা তো নিষেধ না, কিন্তু পবিত্র কোরআন আমি শিখলাম না কেন? আমি যে কথা বলতে গিয়া ফের আবার অনেক দূর চলে গেলাম। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ, ওই ছেলেটা তো তিনি বললেন যে বেটা আমি বড় না, তোমার বড় ভাই বড়? তো এই উনি বাচ্চা মানুষ বললেন যে আব্বাজি আপনি বড়? বললেন না, তোমার বড় ভাই আমার চেয়ে বড়, কারণ আমি তো তোমার বড় ভাই 30 পারা কোরআনের হাফেজ, আর আমি তো 30 পারা কোরআনের হাফেজ না। এবং ওই ছোট্ট ছেলেটা তো ছোটবেলা থেকে ভীষণ মেধাবী, তুমি হেফজখানায় যান আর ছেলেরা খালি পড়তে থাকে আর উনি খালি শুনেন। এখনো উনি নিজে আমাকে বলছেন যে আমি তখনও আলি বাতা সা চিনি না, আমি পড়ি নাই। তো ওরা বসে বসে পড়ে আর আমি শুনতে থাকি, আমার মুখস্থ হয়ে যায়। তো হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি তাকে হেফজখানায় পড়তে দিলেন যে বাবা তুমি পড়ো। উনি যান বসে থাকেন, অটোমেটিক মুখস্থ হয়ে যায়। এখন সদর সাহেব হুজুরের খানদানের এই হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরের উপাধি ছিল সদর সাহেব হুজুর। সদর সাহেব হুজুরের খানদানের এই জ্ঞানী গুণী শিক্ষিত লোকেরা তারা বলতে থাকলেন, হযরত এই আপনার বড় ছেলে তো হাফেজ মাওলানা সাহেব বানাইতেছেন, তো এই ছেলেটাকে আপনি জেনারেল লাইনে পড়ান, তাহলে সে দেশের একটা বড় সম্পদ হবে, জাতির গর্ব হবে বলে আমাদের মনে হচ্ছে। সদর সাহেব হুজুর তখন বললেন যে ভাই তোমাদের তো আবেগী কথা আমার মহব্বতে তোমরা বলছ, ঠিক আছে তোমাদের আবেগ প্রশংসনীয়, কিন্তু এখানে আমার জন্য একটা চিন্তার বিষয় আছে, সেটা হলো যে আমি তো বুড়া মানুষ, মনে হয় বেশি দিন বাঁচব না। তা আমার মনে ভয় লাগে কি যে আমি আমার যখন মৃত্যু হবে তো আল্লাহর নিকট হাজির হব, তো রব্বুল আলম যদি জিজ্ঞেস করেন শামসুল হক তোমাকে একটা ছেলে দিছিলাম যে এই ছোট্ট ছেলেটা ওইটাকে কোন কাজে লাগে আসছো, তা আমি কি বলবো যে আল্লাহ ওকে ইংরেজি বই হাতে তুলে দিয়ে আসছে? আমি বলতে চাই হে রব্বুল আলামিন আপনার কোরআন হাতে তুলে দিয়ে আসছি। আমার প্রিয় বন্ধুরা, কোরআন যারা পড়ে নিঃসন্দেহে মহান রব্বুল আলামিন তাদেরকে উচ্চ সম্মান দান করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সাধারণ মুসলমানদের মর্যাদা আর আলেমদের মর্যাদা একসঙ্গে বয়ান করছেন একদম এক আয়াতের মধ্যে লাগালাগি ভাবে। আশ্চর্য আয়াত, সেটা কি? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন ঈমান যার মধ্যে আছে আমি আল্লাহ তাকে সর্বোচ্চ আসন দান করি। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, সারা দুনিয়ার সকলের ঊর্ধ্বে এক ঈমান ওয়ালার মর্যাদা, চাই সে নর হোক কিংবা নারী। আরেক আয়াতে স্পষ্ট বলছেন আল্লাহ পাক এই কথাটাকে ভিন্ন ভিন্ন ভাবে, যে ওয়াল আব্দুম মুমিন খায়রুম মিন মুশরিক ওয়ালাও আজাবাকুম। আল্লাহ পাক বলেন যে একজন আমার বান্দা, যে পুরুষ মানুষ, তার বুকে ঈমান আছে, যে সারা দুনিয়ার কাফের মুশরিক সে যত সুন্দর হোক, যত চমৎকার হোক, যত প্রতাপশালী হোক, যত দাপটওয়ালা হোক, সব ধনের দিক থেকে, দুনিয়ার কোন পাওয়ারের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, অথবা তার নিজের সৌন্দর্যের দিক থেকে, যে কোনো ভাবে, যত সুন্দর, যত আকর্ষণীয়, যত বড় সে হোক না কেন, এক ইমানওয়ালা সারা দুনিয়ার সমস্ত কাফের মুশরিকদের চেয়ে শ্রেষ্ঠ ঊর্ধ্বে। অনেকে মনে করে যে মুসলমান আর অমুসলমান সব ধর্ম সমান সমান। আমার প্রিয় বন্ধুরা, এটা কোরআনে পাকের শিক্ষার সম্পূর্ণ বিপরীত। এইরকম যদি কেউ বিশ্বাস করে ইসলাম আর অন্য ধর্ম সমান সমান, আল্লাহর কসম সে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন স্পষ্ট বলছেন যে কোরআন আমাদের হেদায়েতের কিতাব, যে কোরআন এত এত বড় সত্য, এর বিপরীত কোন সত্য, এর সঙ্গে সাংঘর্ষিক কোন সত্য সত্য নয়। সে কোরআনে পাকে মহান রব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। আমি কোরআন শরীফের রেফারেন্স দিচ্ছি। আল্লাহ পাক বলেন ইসলাম ধর্ম ব্যতীত আর যে কোন ধর্ম যে গ্রহণ করবে, অনুসরণ করবে, কোশ্চিন কালও তা আল্লাহ নিকট গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, এবং আল্লাহ পাক বলছেন যে যারা ইসলাম ধর্মের বাইরে থাকবে তো পরকাল জীবনে নিঃসন্দেহে সে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হবে, অনন্তকাল জাহান্নামের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। আর ঈমান যার ভিতরে থাকবে, চাই সেটা একদম টিমটিম কোন রকম নিবু নিবু ঈমান, নিশ্চয় সেও একদিন মুক্তি পাওয়া জান্নাতে যাবেই যাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন সর্বনিকৃষ্ট মুসলমান, যার নিচে কোনো মুসলমান নাই সেই সর্বনিকৃষ্ট মুসলমানকে মহান রব্বুল আলামিন এই দুনিয়ার দশ দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। আরেকটা বিষয় হল সূরা আর রহমানে আল্লাহ পাক বলছেন যে যারা ভালো মুসলমান তাদেরকে মহান রব্বুল আলামিন দুই দুই জান্নাত দান করবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতা, জীবনভর যারা আল্লাহকে ভালোভাবে মানবে আল্লাহ আল্লাহর একদম অনুগত বাধ্যগত বন্দা হয়ে চলবে। আল্লাহ পাক বলবে ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতা, দুই দুইটা জান্নাত দান করবো। এক এক জান্নাত কি হবে তো মহান রব্বুল আলামিন ভালো জানেন। এক জান্নাতে এক এক মুসলমানের জান্নাতে, প্রত্যেক মুসলমানের জান্নাতে যে বাগবাগান তো বেসুমার থাকবে, একটা গাছ এরকম অবশ্যই থাকবে যে গাছটার নিচে সবচেয়ে দ্রুত গতিতে যেই হেলিকপ্টার যেই রকেট দিয়ে আপনি দৌড়ান না কেন, সে তারপর একশত বছর অতিক্রম করলেও এটা খতম করা যাবে না, এটাকে অতিক্রম করা যাবে না। এত বড় জান্নাতের মধ্যে একটা গাছে আল্লাহ পাক দান করবেন, এবং সে জান্নাতের মধ্যে বান্দা এত আরামে সুখে থাকবে, দেখবে এই উপরে কি সুন্দর একটা ফল, উফু খাবো, বাস মুহূর্তে ডালটা একদম মুখের কাছে আসলো আপনি আরামসে খাইতেছেন, আর খাওয়ার সাথে সাথে একদম হজম পুরো একটা ঘাম বাড়ি হয়ে গেল, খুশবু, কোন দোকানে খুশবু কিনতে হবে না, অটোমেটিক খুশবু সব। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জান্নাতের মধ্যে লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, জান্নাতের মধ্যে এমনি যত ভালো খান, ইস কি কাচ্চি বিরিয়ানি, বাপ রে এমন তো আর খাই নাই কোনোদিন, আর খায় কিছুক্ষণ পরে বলে ভাই পেটটা একটু ভার ভার লাগে, আর আছে আপনাদের এখানে কোন টয়লেট কি পরিষ্কার, কেমন হাইকমোট, বলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে, হাইকমোটে ঢুকলো সব কাচ্চি বিরিয়ানি সব খতম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, খাইতেও মজা কিন্তু আবার দৌড়াদৌড়িতেও দারুণ এক ঝামেলা, আর ঘুমাইছে গভীর রাত মাত্র একটা দেড়টা বাজে, এখনো ঘুম পুরা হয়নি, হঠাৎ পেটে ব্যথা, উঠা দৌড়া বাথরুমে, যত টয়লেট হোক যত ফ্রেশ রুম হোক যাই হোক ওয়াশরুম, কিন্তু ওয়াশ তো করা লাগে, ওয়াশ করা ছাড়া উপায় নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতীরা জান্নাতে যাবে, লা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুন, কখনো পেশাব করতে হবে না, কখনো কোনো পায়খানা টায়খানা নেই, কোনো ঝামেলা নেই, একদম শুনতেছেন, ওয়ালা ইয়ামতাখিতুন, এবং নাক থেকে কখনো ময়লা আসবে না, কখনো না মুখ থেকে কোনো দুর্গন্ধ আসবে না, এবং হুররা তো এমন হবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই আমাদের হাদিস আপনি হজ করেন নাই, আচ্ছা জামাল সাহেব ব্যবসায়ী মানুষ, এই বেচারা হুর নাম শুনতে লাভ দিয়ে উঠছে, আরে জাল, হুররা এত পরমা সুন্দরী হবে যে কল্পনা করা সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন একজন হুর যদি, জান্নাত তো কিন্তু সাত আসমানের উপরে বুঝছেন আপনারা, জান্নাত আমাদের উপরে, আরশের নিচে হল জান্নাত, সে কোন একজন হুর যদি ওখান থেকে কোনোভাবে দুনিয়ার দিকে একটুখানি উঁকি দিয়া ছিদ্র করে একটা ফুটা দিয়া ছিদ্র একবার মাত্র ওই দুনিয়ার দিকে তাকাইতেন কোন একজন হুর, কেয়ামত পর্যন্ত সূর্যের আলো নিষ্প্রব হয়ে যেত তার, আর জ্যোতির সামনে, জ্যোতির তীব্রতার সামনে, তেজস্বিতার সামনে, যে কেয়ামত পর্যন্ত সূর্যের আলো চিরদিনের জন্য একদম নিষ্প্রব হয়ে যেত, নিস্তেজ হয়ে যেত, কমজোর এবং দুর্বল এবং ক্ষীণ হয়ে যেত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওদের ঠোঁটে জিহ্বায় লালাতে এমন সুগন্ধ যে কোন একজন হু যদি দুনিয়ার সাগর নদীতে একবারের জন্য একটু থু থু ফেলত, যে কেয়ামত পর্যন্তের জন্য সারা বিশ্বের সবগুলো সাগর নদীর পানি মধুর চেয়েও সুমিষ্ট হয়ে যেত। যাই হোক, তো অনেক দূর চলে গেলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দীন ইমান ইসলাম এবং কোরআনের কদর করার, সমাদর করার, সেভাবে জীবনটাকে গঠন করার আল্লাহ আমাদের তৌফিক দান করে। যাই হোক, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আদালতে ওই ছেলেটা আসলো, বাবা যার বিরুদ্ধে বিচার দিছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন এই তুমি বাপের কথা মানো না, শুনলাম তুমি বাবার কথা শোনো না। এখন ওই ছেলে বলে আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ কথা তো বলবো, ইসলামের বিধান হল যে ফয়সালা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ বাদী বিবাদী স্বাধীনভাবে উভয়ের বক্তব্য পেশ করার সুযোগ না দেওয়া হবে, উভয় নিজের বক্তব্য পেশ করবে তারপরে কথা। এখন ছেলে বলতেছে হুজুর যে আমার বাবার ইসলামের দৃষ্টিতে আমার বাবার উপরে আমার তো তিনটা হক। এক নম্বর, তিনি আমাকে পবিত্র কোরআন শিক্ষা দান করবেন, আব্বা সেটা করেন নাই। তা আমার যে কি করণীয় কি বর্জনীয়, কোনটা আমার দায়িত্ব কোনটা আমার দায়িত্ব নয় আমি সেটা তাহলে বুঝব কিভাবে? আর একটা হলো আমার একটা সুন্দর নাম রাখা বাবার দায়িত্ব ছিল, বাবা আমার কোন সুন্দর নামও রাখেন নাই। আমাদের সমাজে এখন নাম যে আমরা নাকি ছেলে মেয়েদের যে যেখান থেকে পারে ওই রাস্তাঘাটে যা শুনছে, পত্র পত্রিকায় যা দেখছে, টেলিভিশনে যা দেখছে, ইন্টারনেটে যা দেখছে, ওই একটা পছন্দ হয়েছে, ওই কারোর চেহারা সুন্দর লাগছে, কারোর দাপট সুন্দর লাগছে, কারো খেলা খেলার মাঠ সুন্দর লাগছে, তো ওইটা দেখে একটা নাম ঠিক করে ফেলে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষের যখন মৃত্যু হয় তো ফেরেশতারা এক মুসলমানের এক মুমিনের রূহ নিয়ে ঊর্ধ্ব জগতের দিকে আসমানের দিকে যখন যাইতে থাকেন, প্রত্যেক আকাশের গেটে গেলেই ফেরেশতারা বলেন কে? তো তার রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে তার যে সুন্দর নামটা রাখা হয়েছে ওই নাম বইলে তখন তাকে পরিচিত করানো হয়। বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাকে উপরে নিয়ে যাবেন? বলে হ্যাঁ, ইল্লিনে নিয়ে যাবেন। ইল্লিনে যে কোনো মুমিনের মৃত্যুর উপর তার রুকে যে কবরের ডাইরেক্ট প্রশ্ন জবাব সেখানে করা হয় না, বরং আগে রব্বুল আলমিনের কাছে নেওয়া হয় যে আল্লাহর জন্য জীবন উৎসর্গ করছিল এই মুমেন বান্দা, পহেলা ঊর্ধ্ব জগতে আরশের নিচে ইল্লিনে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে আল্লাহ পাক নিকটে আল্লাহ পাকের গভীর সান্নিধ্যে তাকে সম্মানিত করার পর ফের ফেরত এনে কবরে তার প্রশ্ন জবাবের পর্ব শুরু হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আহা কি আশ্চর্য ইসলামের নিজাম এবং বিধান এবং মর্যাদা! অথচ আমরা নামটা পর্যন্ত সুন্দর রাখি না, ইংরেজি নাম কি কি নাম। আল্লাহ আমাদের মেহরবানি করেন, আল্লাহ আমাদের সুন্দর উন্নত রুচি দান করেন। হ্যাঁ, একজনের মদের রুচি, আরেকজনের জিনা ব্যভিচারের রুচি, আরেকজনের খুনের রুচি, আরেকজনের মধ্যে মহান আল্লাহর সন্তুষ্টির রুচি, আল্লাহর ভালোবাসার রুচি, আল্লাহর সঙ্গে নিবিড় প্রেমের বন্ধনের রুচি। রুচি রুচিতে কোনো পার্থক্য কি নাই প্রিয় বন্ধুরা? একজনে পচা গলা খায় বাসি খায়, আরেকজনে একদম টাটকা গরম খায়, দুরুচিতে কোন পার্থক্য নাই। আমার প্রিয় বন্ধুরা, ইসলামের যে রুচি এটা হলো একদম সবচেয়ে উষ্ণ, সবচেয়ে গরম এবং একদম টাটকা, এর থেকে উন্নত কোন রুচি হইতে পারে না। চলো ভাই এখন সংক্ষেপ করি, একদিনে সব কথা বলে কি হবে? আল্লাহ পাক মেহরবানি করবেন তো ধীরে ধীরে আল্লাহ তাআলা আমাদের উন্নতি দান করবেন। লাউ গাছের বীজ লাগাই দেওয়া হয় তখন তো আর লাউ থাকে না গাছে, পাতাও থাকে না, কয়েকদিন পরে আলহামদুলিল্লাহ এমন লাউ লাউ গাছের পাতা আসে। আমি অনেক বছর আগে, এখন তো বাজারে আসি না, আগে আমি ধূপখোলা বাজারে আসতাম, প্রায় আসতাম, মনে হয় প্রতিদিন কিনা না হলেও কয়েকদিন পর পরে আসতাম, আর এই পাতা থেকে সীমাতে যাইতে থাকতাম, আর দেখতাম যে ভদ্রলোক যারা বড় বড় পয়সাওয়ালা মানুষ তারা কি উল্লাস, যে এই বাজার করতেছেন মাছ তরকারি যা যা গোস্ত সব ওই কর্মচারীর হাতে, কিন্তু লাউর পোটলাটা নিজের হাতে, লাউ ডগাগুলো উঁচু করে করে নিজের হাতে। তা আমি দেখে দেখে বড় উপভোগ করতাম, ওয়াহ ওয়াহ লাউ তাদের কাছে কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা লাউর পাতাকেও এমন মর্যাদা সম্পন্ন করছেন, লোভনীয় করছেন যে লাউ হচ্ছে সমাজের বড় মানুষরা, তাই না, কি বলে ভিআইপি মানুষেরা লাউকে ভিআইপি দৃষ্টিতে দেখেন, লাউকে লাউর ডগ, বিশেষ করে লাউর ডগাকে। এক আশ্চর্য বিষয়, দারুণ উপভোগ্য। ধূপখোলাতে আসলে ভোরবেলা দেখা যায় যে বহুত ভদ্রলোকদের হাতে খালি লাউর ডগা, বাসা নিয়ে যেতেছে সব কর্মচারীর হাতে কিন্তু লাউর ডগা তার হাতে। তো একদিন বিচি লাগায় ফের তো আস্তে আস্তে সবকিছু হয়। আজকে আমরা না হয় একটু কম কম করে শুনলাম বললাম, ফের ইনশাআল্লাহ আজকের বীজ আল্লাহ করে মস্ত বড় সুন্দর চমৎকার উজ্জ্বল আলোকদীপ্ত ভবিষ্যৎ তৈরি করে। তোমর রাজিয়াল্লাহু তাআলা আনুকে ছেলেটা বলল যে এক তো আমার ভালো নাম রাখেন নাই বাবা, আমাকে কোরআন শরীফ পড়ান নাই, দুই নম্বর তিন আব্বার দায়িত্ব ছিল আমাকে একটা দিনদার যে আল্লাহকে ভয় করে, আল্লাহ রসুলের কথা মোতাবেক জীবন পরিচালিত করে, এমন একটা ভালো মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া, এটা আব্বার দায়িত্ব ছিল। আমার আব্বা তিনটা দায়িত্বের কোনোটাই পালন করেন নাই। তো হুজুর, তাহলে আমি কিভাবে আমার দায়িত্ব কর্তব্যগুলো সুন্দরভাবে বুঝতে পারবো? আব্বা বলেন আমি তাকে মানি না। আমি যে মানি না সেটা তো আমি জানি না, কারণ আমি তো আব্বাকে মানতে চাই, কিন্তু কোন কোন জায়গায় আমার এক্সিডেন্ট হচ্ছে, কোরআন পড়া থাকলে আমার এক্সিডেন্ট গুলো আমি চিহ্নিত করতে পারতাম। কোরআনের জ্ঞানের অভাবের কারণে আমি তো বুঝতে পারি না আমার ভুলগুলো হচ্ছে কোন কোন জায়গাতে আমার আব্বার প্রতি আমার দায়িত্বের ব্যাপারে। এইবার ওর বক্তব্য শেষ, ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু এইবার বাবার দিকে দৃষ্টি তুললেন এবং বললেন, ও যা বক্তব্য পেশ করলো সঠিক, হ্যাঁ সঠিক, বের হও তুমি আমার এখান থেকে। ওমর রাজিয়াল্লাহ ধমকায় ওর বাপের আদালত থেকে বের করে দিয়েছেন, বের হও তুমি আমার আদালত থেকে এখন বের হো, মানে আর কোন কঠিন শাস্তি না দিয়া ধমকায় থাকে এরকম বাইর করে দিলেন। তা আমার প্রিয় বন্ধুরা, তা আমাদের সন্তানদের প্রতি আমাদের দায়িত্ব না যে আল্লাহর কোরআন আমরা শিক্ষা দিব, নামাজ সুন্দরভাবে পড়তে শিক্ষা দিব, পবিত্রতা তাদেরকে সুন্দরভাবে শিক্ষা দিব, আমরা এই সকল বিষয়কে তুচ্ছ করি কিভাবে? প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন, একজন মুসলমান যখন উজুটুকু শুধু করে, নামাজ যখন ও পড়ে, উজুটুকু যখন করে যে উজুর প্রতিটি অঙ্গের সঙ্গে তার গুনাহ ঝরতে থাকে, উজু কমপ্লিট এই মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো আল্লাহ পাকের নূরের ঢেউ এসে একদম বিলকুল নিষ্পাপ হয়ে যায়, একদম গুনামুক্ত হয়ে যায় উজুর নূরের তাসিরে বরকতে প্রভাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, কিয়ামতের দিন হাশরের মাঠে সব উম্মত আসবে, সব নবীর উম্মত আসবে, কিন্তু আমার উম্মত আসলে আমি চিনবো এভাবে, আমার উম্মত যে উযু করত, এই উযুর অঙ্গগুলো নূরে ঝলমল করতে থাকবে, এটা আর কোন উম্মতের হবে না, শুধু আমার উম্মতের হবে। এইভাবে উযুর নূরে ঝলমল করার চিহ্ন দেখে আমার উম্মতকে আমি বুঝতে পারবো, চিনতে পারবো, আমি ওদের জন্য সুপারিশ করে আপনার জান্নাতে নিয়ে যাব। খালি উযুটা তো সুন্দর, তো বাকি আমলগুলো কত সুন্দর ইসলামে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, অনেক দূর আমি বিক্ষিপ্ত ভাবে চলেই যাইতে থাকছিলাম, এখন আবার ফিরি। তো কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানওয়ালারা তোমার আল্লাহকে ভয় করবা খুব সুন্দরভাবে এবং পুরোপুরি ভাবে, মানে আল্লাহকে মানবা পুরোপুরি ভাবে মানবা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মরবা তো বটে, কিন্তু একদমই আল্লাহর সন্তুষ্টির মুকাম্মল সুন্দর জীবন দীপ্ত একটা জীবন নিয়ে ফের তোমরা মৃত্যুবরণ করবা। যে কেয়ামতের দিন রব্বুল আলামিন যখন দেখতে পান, দেখেন যে আরে তাওহীদ তো ইহায় কে বস খুদা হাশর মে কে দে ইয়ে বান্দা দু আলম সে খফা মেরে লিয়ে হ্যায়। কেয়ামতের দিন রব্বুল আলামিন দেখলে বান্দাকে বলবে, যাচ্ছে ও আরে তো সব বাদ দিছিল, দু জাহান ত্যাগ করে দিছে, এক আমি আল্লাহর খাতিরে আমার সন্তুষ্টির জন্য, ওর কাছে আমি আল্লাহ ছাড়ার কোনো কিছু বুঝি ছিল না, ওর নজরে শুধু আমি আল্লাহই আল্লাহ, নজর ও হ্যায় জো কাওন মক্কা সে পার হো যায় মগর জব রুয়ে তাবা পে পড় যায় তো বেকার হো যায়। ওই নজর সবচেয়ে উন্নত নজর, যেই নজর এই পৃথিবীর কোন বস্তুর উপরে স্থির হয় না, না এটা আমি পছন্দ করি না, এটা আমার ভাল লাগে না, এটা দামি না, এটা অনুন্নত, এটা নিচু, কিন্তু তোমার নজরে কোনটা সুন্দর? বলে আমার নজরে সুন্দর শুধুই আমার মাওলা, আমার নজরে সুন্দর শুধুই আমার মাওলা। এক বুজুর্গ ছিলেন ভারতে, যিনি হিজরত করে মক্কা শরীফ গেছিলেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, তিনি কাবা শরীফের গেলাব ধরে কানতেন এবং বলতেন যে আমার প্রিয় মাওলা, কই তুরসে কুছ, কই কুছ মানতা হ্যায় এলাহি মায় তুরসে তলবগার তেরা, হে আল্লাহ কে কি চায়, চায় চাইতে থাকুক, হাজারো মানুষ হাজার কিছু চায়, কিন্তু তোমার বান্দা ইমদাদুল্লাহ হে প্রিয় মাওলা তোমার নিকট শুধুই তোমাকে চায়। নজর কাকে বলে, চিন্তা করে চিন্তা করতে পারতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন, সুন্দর এবং ভালো মুসলমান হওয়ার জন্য চেষ্টা করি, এবং যেখানেই থাকি আমার প্রিয় বন্ধুরা মাঝে মাঝে আল্লাহ পাকের জিকির করি। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়েছিল আমাদের প্যারা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সে হজ মেরাজের সময়, মেরাজ সময় আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে আপনার উম্মতকে আমার সালাম জানাবেন। ওয়াহ ওয়াহ ওয়াহ, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কাছে সালাম পাঠাইছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কোন বাদশা যদি কার, কোন প্রেসিডেন্ট, কোন প্রধানমন্ত্রী যদি কারো কাছে সালাম পাঠায়, সে লোক কতটা নিজেকে গর্বিত মনে করে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নিকট সালাম পাঠাইছেন, তা আমাদের এই উম্মত এটা কতটা গর্ববোধ করার মতো বিষয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আল্লাহ পাক আমাদেরকে সম্মান দান করছেন। এই এই সম্মান কি আমাদের রক্ষা করা উচিত না? প্রিয় বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এবং ওদেরকে বলবেন কি, তোমাদের জান্নাত কিন্তু শূন্য, বাগবাগান লাগানো লাগবে না, সেই বাগবাগান লাগানোর জন্য এখান থেকে তোমরা চারা রোপণ করো। ওয়া ইন্না গিরাসাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর জান্নাতের চারা রোপণের সিস্টেম হলো যে তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়লে ওখানে বাগবাগান অটোমেটিক লাগতে থাকবে, বিশাল বাগবাগান তৈরি হইতে থাকবে। আমরা এই কালমা কোটা মাঝে মাঝে পড়তে পারবো না? এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই মুসলমান প্রতিদিন 100 বার করে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার প্রতিদিন। কিয়ামতের দিন হাশরের মাঠে যখন সে আসবে তো এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমরা 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবো না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাস আজমাইন। যার মানে হলো আমার সঙ্গে তোমাদের ভালোবাসার সম্পর্ক তোমার মা বাবার চেয়ে বেশি থাকা চাই, তোমার সন্তানের চেয়ে বেশি থাকা চাই, সবচেয়ে বেশি আমার প্রতি তোমাদের ভালোবাসা। আপনারা আমরা শুনি, এটা শোনার পরে আমাদের টেনশন লাগে আসলে কি আমাদের ভালোবাসা এতটুকু আছে। এই এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারী রহমতুল্লাহ লিখছেন যে আমি যেটা জানি সেটা হচ্ছে মুসলমানরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে দুনিয়ার সবকিছুর ঊর্ধ্বে জানে। সব মুসলমান, চাই সে চোর হোক, চাই সে ডাকাত হোক, যে কোনো মুসলমান তাকে যদি জিজ্ঞাসা করা হয় এই তোমার বাপ বড় না রসুল্লাহ বড়, এ তুই বেউকুফ, কোথাকার আমার বাবার সঙ্গে রসুল্লাহকে মিলাইলি, কোথায় আমার রসুল, কোথায় আমার বাবা, সারা দুনিয়ার লাখো কোটি বাবা আমার রসুলের যে পায়ের ধুলার সমান, তুই বা আমার বাবার কথা বললি কেন? কি এরকম কিনা প্রত্যেক মুসলমানের? আল্লাহ পাকের শুকর, আমার ধারণা, আমার ব্যক্তিগত ভাবে, আমার ব্যক্তিগত অনুভূতি যে এবং আমার ফিলিংস যে সব মুসলমানকে আমি যেভাবে দেখতে পাইছি যে আল্লাহ রসুলের ব্যাপারে সে এক মুসলমান যে দুনিয়ার কোনো কিছুর পরোয়া করে না, নিজের লাখো কোটি সন্তানের চেয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি তার মহব্বত ভালোবাসা কল্পনাতীত ভাবে উঠতে, কি ঠিক কিনা প্রিয় বন্ধুরা? এই যে আল্লাহ রসুলের প্রতি আমাদের মহব্বত আর ভালোবাসা, এইটাকে কেন্দ্র করে কোন এক মুসলমান বলছিলেন, কোন এক আল্লাহর বলি বলছিলেন যে হে আল্লাহ আপনি দয়াবান, আর নবী দিছেন একদম ভীষণ দয়াবান, আপনি এক দয়ালু, নবীও দয়ালু, সীমা অসি দুই দয়ালুর মাঝখানে পড়ছি আমি। এবং ওই বুজুর্গের ভাষায় ইয়া রব দু করিমি ও রসুল দু করিম, হে আল্লাহ আপনি দয়ালু আর আপনার নবীও দয়ালু, সদ শুকরকে মা এ মিয়ানে দু করিম, হে আল্লাহ আমার বড় খুশি লাগে যে হাসরের মাঠে যখন আসব দুই দয়ালুর মাঝখানে আমি থাকবো। কি ভাব, কি ভঙ্গি, কি কথা এই আল্লাহর বান্দা পেশ করছেন! এইভাবে যদি জীবনটাকে আমরা গড়তে পারি, আল্লাহর সঙ্গে সম্পর্ক সুন্দর, আল্লাহর রসুলের সঙ্গে সম্পর্ক সুন্দর, আল্লাহর কসম জান্নাতের রাস্তা একদম ক্লিয়ার পরিষ্কার থাকবে ইনশাআল্লাহ তাআলা। বাকি রইল আমাদের জীবনের ভুল ত্রুটিগুলো। আমার প্রিয় বন্ধুরা, আমি যেখানেই যাই আমি খালি ওয়াজ বক্তৃতা করে আমার দায়িত্ব শেষ করা আমি পছন্দ করি। আমি চাই, আমার মন চায় যে আমরা প্রত্যেক মুসলমান আমরা যদিও গুনাগার হই কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলা রাস্তা রাখছেন ক্লিয়ার, একদম পরিষ্কার, একদম সহজ সুগম, সেই রাস্তাটা আমাদের সামনে উদ্ভাসিত হোক। সেটা কি? আমার প্রিয় বন্ধুরা, জান্নাতের রাস্তা দুইটা, একটা হলো একদম ইবাদত বন্দেগীওয়ালা ফ্রেশ জিন্দেগি, এই বান্দা সোজা জান্নাতে যাবে। দুই নম্বর আরেকটা রাস্তা জান্নাতে, সেটা হলো ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, লাখ কোটি পাপের পরও, কঠিন থেকে কঠিন, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পাপের পরও এইবার যদি বান্দা বলে আল্লাহ আমি লজ্জিত, আমি শর্মিন্দা, আমি ওই পথে আর যাব না মাওলা, আমাকে আপনি মাফ করে দেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়ামান ইগফির যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইয়ুসিরু আলা মা ফালু ওয়াহুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। আল্লাহ পাক বলেন যে যত গুনাহই হোক আমার বান্দা যদি আমার কাছে মাফ চায় আর বলে যে না ওই গুনাহ আর করবো না, এখন করবে না, পরে এক্সিডেন্ট হলে পরেরটা পরের ব্যাপারে আবার মাফ চাইবে, এখন পাক্কা ইরাদা করছে আমি আর গুনাহ করবো না, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক বলেন ওদেরকে আমি মাফও করবো জান্নাতও দান করবো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আরেকটা হাদিস শুনে দি মিয়া, মজার হাদিস শুনতেছেন প্রিয় বন্ধুরা, এমন হাদিস যে আপনাদের লাখো কোটি ফ্যাক্টরি থাকলো, এই হাদিস যে শুনাবো, হাদিস তো হাদিস, আমি যে শুনাবো তা ওই আপনাদের লক্ষ কোটি ফ্যাক্টরি দিয়েও আমার শোনার এই বিল পরিশোধ করতে পারবেন না। তাহলে আমাদের উপায় কি? তাহলে উপায় যে এটা শুনি এবং এটার উপর আমল করি ইনশাআল্লাহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এবং এটার মজা নেন, আমি খালি মজা সাপ্লাই করতেও মজা লাগে। হ্যাঁ, সুন্দরী নারী যে ড্যান্স জানে সে মজা পায়, পয়সা দিস না, খালি আমার ড্যান্স দিকে চলে যায়। আমি এক দেড় দর্শী মোল্লানা মিয়া যে কোন দল বানানোর জন্য আমি ওয়াজ করি, বস সব মুসলমান আমার ভাই লাগেন, সে যেই পীরের মুরিদ হোক আর যে কোনো ভাষার যে কোনো এলাকার যে কোনো গোত্রের হোক, কোন গোত্ররত্র এবং দল টল এবং পার্টি আমি বুঝি না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে হাদিস শরীফ শোনাইতে চাই ভীষণ লোভনীয় মিয়া, আরে আরো মজার মজার কথা আছে কিন্তু রাত বেশি হওয়াতে এবং আপনাদের আমার সন্দেহ লাগে আপনাদের ধৈর্যের প্রতি, ধৈর্যের প্রতি আমার এখন মনে আস্থা এবং বিশ্বাস চূর্ণ হইতেছে, এই কারণে আমি কথা লম্বা করতে চাচ্ছি না, কিন্তু কেন জানি এই ধূপ খোলাতে আজকে কেবলই ধূপ জ্বালাইতে ইচ্ছা করে। হ্যাঁ, তো সে হাদিস শরীফ হল যে পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন যে একবার মিস্টার ইবলিস বলছিল রব্বুল আলমিনকে, ওয়া ইজ্জতিকা ইয়া রব, হে রব আপনার ইজ্জতের কসম করে আমি বলছি, আমি আপনার বন্দাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ওদেরকে গুমরা বানায়া পথভ্রষ্ট করিয়া পাপিষ্ট বানায়া জাহান্নামে দেওয়ার সব রকম চেষ্টা করবই করব, আপনার ইজ্জতের কসম করে বললাম। এইটা যখন ইবলিস, এ কারণ সে বিতাড়িত হওয়ার কারণে ভীষণ ক্রুদ্ধ ক্ষিপ্ত আর বেয়াদব তো বটেই, পয়লা নম্বরে বেয়াদবি করছেন, উত্তরে মহান রব্বুল আলামিন বললেন কি, তুই এই কথা বললি আমার সামনে, শোন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার মহাপ্রতাপের কসম, আমার সুউচ্চ মর্তবার কসম, লা আজালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, আমার গুনাহগার বান্দারা যতক্ষণ পর্যন্ত আমার নিকট মাপ চাইতে থাকবে অবশ্য অবশ্যই আমি ওদেরকে মাফ করতেই থাকবো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমি আপনাদের কাছে আল্লাহর কসম করে বলি জান্নাতে যাওয়ার দুইটা পথ, একটা হল ফ্রেশ ইবাদত বন্দিগির রাস্তা আর একটা হচ্ছে গুনাগার বটে কিন্তু যদি মাপ চায় আল্লাহকে রাজি করে ফেলে। আর একটা কথা বলি এর সঙ্গে ফিনিশিং এ, সেটা হল যে আল্লাহ পাক এক আয়াতে কোরআন শরীফে গ্যারান্টি দিয়ে বলছেন কি, যে তোরা যদি আমার কাছে লজ্জিত হয়ে মাপ চাইস তা আমি গ্যারান্টি দিয়ে বললাম যে মাফ করে দিব সবগুলো গুনাহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুর রহিম, এই হলো সে আয়াতে বাক, যেহেতু আমি বলছি এই মুহূর্তে ব্যাখ্যা করতে চাই না এজন্য সংক্ষিপ্ত ভাবে সে আয়াতের রেফারেন্সটা আমি দিলাম, কোন মৌলবী সাহেব থাকলে এর ভিন্ন ব্যাখ্যা করে দেখা, যদি তার কোন এলেম কালাম থাকে, যদি কোরআন হাদিস পড়া থাকে, যদি আরবি তাফসীরের কিতাবের বুঝ জ্ঞান কিছু থাকে, কোন ক্রমে পারবে না কেউ এর ব্যতিক্রম ব্যাখ্যা দেওয়া, কারো জন্যই সম্ভব হবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেন, আল্লাহর বন্দিগির জন্য কবুল করেন, ভুলগুলো মাফ করেন, তওবার পথে হাঁটার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম।
মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিন আমিন।
কি করতে হবে ইমাম সাহেব?
অনেক ভাই দোয়া চাচ্ছেন, ঘোষণা ছিল,
ঘোষণা করো, একটা কেন কয়েকটা থাকলেও করো।
আমাদের মসজিদের কিছু মুসল্লি ভাইয়ের পক্ষ থেকে আপনাদের জন্য সাহাবিয়া ছিল, যাওয়ার সময় আছে
আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। মসজিদ, এই মসজিদের নামও লালখা সিটি মসজিদ, আর সেই ইমামও লালপুরের ইমাম। আমি আজকে আরো বলছিলাম যে যেখানে যাব ইমামও লাল, পরে পরে আবার ব্যাখ্যা করে বলছি যে ভাই লালপুরের ইমাম, কারণ এদের বাড়ি নাটোর, তো ওই এলাকায় আমি গেছিলাম, তো লালপুর ওই এলাকার নাম না, মসজিদ লালখা সিটি মসজিদ আর ইমাম লালপুরের ইমাম। দোয়া করি ভাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম, আল্লাহুম্মা ওয়াফির লানা ওয়ারহামনা, اللهم عافنا واعف عنا، اللهم كن لنا وجعلنا لك، اللهم كن خير لكل مسلم ومسلمة، اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك ومن النار، ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. الله আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনার মহব্বত দান করেন, মারিফত দান করেন, আল্লাহ আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদের সকলকে আপনি নাজাত দান করেন, আল্লাহ আপনার সন্তুষ্টি জীবন আমাদেরকে নসিব করেন, আমাদের ভুল ত্রুটিগুলো আপনি মাফ করে দেন, আল্লাহ আমরা আপনার নিকট তওবা করতেছি, মাফ চাইতেছি, আমাদের তওবা কবুল করেন, আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদের জীবনটাকে সুন্দর বানায় দেন, ফুলেল বানায় দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে খুব নসিব করেন, আপনার ভয় আপনার ভালোবাসা আমাদেরকে খুব দান করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা ভক্তি শ্রদ্ধা আমাদেরকে খুব দান করেন, পবিত্র কোরআনের মহব্বত আমাদেরকে খুব দান করেন, কোরআনে পাক শিখার আমাদের সন্তানদেরকে শিখানোর আমাদেরকে তৌফিক দান করেন, তামাম গুমরাহি থেকে বিভ্রান্তি থেকে তামাম কুফর থেকে শিরক থেকে বেদাত থেকে নাফরমানির পথ থেকে শয়তানের ধোকা থেকে নফসের ধোকা থেকে হে মহান হে দয়াবান হে দয়ালু আমাদের সকলকে আপনি হেফাজত করেন, আমাদেরকে রক্ষা করেন। আয় আল্লাহ দুনিয়া এমন যে চতুর্দিকে কেবলই নষ্টামি এবং পাপের গড্ডা প্রবাহ, এর মধ্যে আমরা বেঁচে আছি, আয় আল্লাহ আমরা দুর্বল কমজোর মুসলমান, নিজের দুর্বলতা আমরা আপনার কাছে অকপটে স্বীকার করি, হে প্রিয় মাওলা আপনি আমাদেরকে ইমানের পথে শক্তিশালী বানায় দেন, আমাদেরকে সবল মজবুত বানায় দেন, আপনাকে ভালোবাসতে পারি, আপনাকে ভালোবাসার তৌফিক আমাদের দান, আপনার কথা রক্ষা করার তৌফিক আমাদের দান করেন, আপনার নির্দেশাবলী আপনার নির্দেশনা সমূহ মানার তৌফিক আমাদের দান করেন, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের পথে ডাকেন, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে ফিরতে বলেন, আপনি অনেক মহব্বতের সাথে বলেন, অনেক আদর ভালোবাসার সাথে বলেন, আপনার ডাকে সাড়া দেওয়ার তৌফিক আমাদের দান করেন, আল্লাহ আপনার আপনার ডাক শোনার পরে সেই পথ থেকে সেটা প্রত্যাখ্যান করে বিপদে পড়া থেকে হে রহমান হে দয়াবান আমাদের সকলকে হেফাজত করেন, আমাদের ঘরওয়ালাদের হেফাজত করেন, আমাদের সকল আপনজন প্রিয়জনদেরকে হেফাজত করেন, আমাদের খানদানের সকলকে বন্ধু বান্ধবকে তাদের খানদানের সকলকে হেফাজত করেন, সমস্ত মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। আয় আল্লাহ আজকে এই মজলিস মাহফিলের যারা আয়োজক উদ্যোক্তা এবং ব্যবস্থাপক, আয় আল্লাহ যারা এখানে অংশগ্রহণকারী সকলকে কবুল করেন, সকলের দুজাহান কামিয়াব করে দেন, সব পরেশানি থেকে নাজাত দান করেন, বালা মুসিবত থেকে নাজাত দান করেন, বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন, সকল নেক আশা নেক আরজু আপনি পুরা করেন, সকল নেক উদ্দেশ্য পুরা করেন, আয় আল্লাহ শত্রুদের থেকে হেফাজত করেন, আয় আল্লাহ জিন্দগিটাকে আমাদের রহমত ও বরকতে পরিপূর্ণ করেন, আপনার বানায়া জিন্দা রাখেন, দুনিয়ার থেকে যখন উঠাবেন আপনার বানায়া আপনি দুনিয়ার থেকে উঠায়েন, আয় আল্লাহ তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন। অনেক ভাইয়েরা এখানে বিভিন্ন বিষয়ে ইমাম সাহেবের কাছে দোয়ার জন্য বলছিলেন, আয় আল্লাহ প্রত্যেক বান্দার কি কি উদ্দেশ্য ছিল সব বিষয় আপনার জানা আছে, আয় আল্লাহ তাদের বৈধ এবং নেক সকল উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করেন, আয় আল্লাহ জরুর বিজরুর পূরণ করেন, অবশ্য অবশ্যই পূর্ণ করেন, সকল পেরেশানি থেকে হেফাজত করেন, আয় আল্লাহ যারা ঋণগ্রস্ত তাদের ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, অসুস্থদেরকে আপনি সুস্থ করে দেন, সকলের রোজগারে ব্যবসা জীবনে যে আপনি বিপুল বরকত দান করেন, কল্পনাতীত বরকত নসিব করেন, এই অসমাপ্ত মসজিদের কাজগুলোকে দ্রুততর আপনি সুসম্পন্ন করে দেন হে আল্লাহ, এবং খুব আপনার করমের আপনার মেহরবানির বারিশ বর্ষণ করেন। হে আল্লাহ, ধূপখোলা এই এলাকার সমস্ত মুসলমানদের ঘরে ঘরে বেসুমার রহমত বরকত নাজিল করেন, ঘরে ঘরে শান্তি নাজিল করেন, ঘরে ঘরে নূর নাজিল করেন, প্রতিটি ঘরকে আলোকিত করেন আপনার সন্তুষ্টির নূরে। হে আল্লাহ, প্রতিটি ঘরকে আপনি আলোক দীপ্ত বানায় দেন, বরকত ধন্য বানায় দেন, কল্যাণে পরিপূর্ণ করে দেন। তমাম দোয়া মোনাজাতকে রহমতুল আলমিন খাতিবুল নবীন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন, কবুল করেন, কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। مفلسان وعبدات الكويت شيئا لله شيئا لله شيئا لله الجمال رويت شيئا لله الجمال رويت شيئا لله الجمال رويت دست بخشا جعني بزمير দস্তে বুকশা জানবে জমিলে মা, দস্তে বুকশা জানবে জমিলে মা, আফিরি বরদস্ত বরবাদ হয়ে তু, আফিরি বরদস্ত বরবাদ হয়ে তু। আল্লাহ আমাদের জামি হাকিমুল মতকে খুব কবুল করেন, এর জন্য খাজানে করমের বারিশ ফরমায় দেন, এর তাম জরুরত সময়কে আসমানি ভান্ডার থেকে আপনি পুরা করেন। আমাদের এই ইকুরিয়ার পাশে আড়াকুল মুন্সিবাড়ি মসজিদের পাশে আলহামদুলিল্লাহ এক বড় দিনই প্রতিষ্ঠান হচ্ছে, আগামীকাল ওখানে ইনশাআল্লাহ ঢালাইয়ের কাজ হবে, প্রথম ঢালাই। আল্লাহ আপনি কবুল করেন, যে কোনো পেরেশানি থেকে হেফাজত করেন, বরকতের বাড়ি ধারা আপনি বর্ষণ করেন। তাম দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলমী সাল্লাহ ইসলামের বরকতে আপনি জরুর বি জরুর কবুল করেন, জরুর বি জরুর কবুল করেন, জরুর বি জরুর কবুল করেন। হে মাওলা, হে করিম, হে আরহামুর রাহিমিন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر بانگلہ اردو پرتیٹی بیان بیشیر جیکنو پرامتو تھے کے نیومیتو نیز نیز موبائلیر ہواٹس اپے پاور جننو جگازو کرن ای نمبر 01715818970 مفتی شہید السلام قاسمی لائیو بیان شنار لنک mixlr.com/khanka-bd mixlr.com/khanka-bd অথবা www.khankabd.com। বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং শুধু বাংলা বয়ানই পেতে চান না বাংলা উর্দু উভয়টাই। গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার মোবাইলে যাওয়া মেসেজে নট স্প্যামে টাচ করুন, রিপোর্ট স্প্যামে নয়। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোন প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ডে টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে।